exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
বৃষ্টি স্নাত রাতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুঝতেই পারছেন আর জি কে প্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে গেস্ট রয়েছেন, অনেক কষ্ট করে তিনি আজকে আমাদের এখানে এসছেন এবং এই বৃষ্টির দিনে কাদা পানি মারিয়ে স্টুডিওতে এসে ঘণ্টার পর ঘণ্টা নিজের জীবনের কথা বলার জন্য যিনি আমাদের সঙ্গে হাজির হয়েছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে বলতে চাই বরাবরের মতোই আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে চাইলে ফোন দেবেন আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। বারবারই বলি, আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনটি আপনি কি বলছে সেটা শুনতে পাবেন এবং সে অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, আর আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার ওয়েবসাইট www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। ওখানে গেলে আমার সব সোশ্যাল সাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আপনি কানেক্টেড হতে পারেন। চলুন আমার সঙ্গে কে রয়েছে পর্যায়ে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ পারভেজ আহমেদ আপেল মিয়া।
আপেল মিয়া নামে সবাই আপনাকে চিনে। আপেল, ওকে। পারভেজ, বয়স কত এখন?
এখন বয়স চলে 25।
25 বছর বয়স। আজকে যে জীবনের গল্পটা আপনি এখানে বলতে এসছেন একটু অন্যরকম জীবনের গল্প, একটা অদ্ভুত প্রেমের জীবনের গল্প, সেটা শুরুতে একটু টাচ দিয়ে নিচ্ছে আমার লিসনার যারা রয়েছেন এই মুহূর্তে এবিসি রেডিও যারা শুনছেন তাদেরকে, সেটার পিছনে একটা বিশেষ কারণও আছে এবং কারণটা কি সেটা আমি এই মুহূর্তে বলছি না, সেটা যখন আমরা গল্পের ভেতরে একেবারে চলে যাব তখনই আপনাদেরকে বোঝাতে পারবো যে আসলে রিজনটা কি। ওকে বলুন শুনি। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে?
জি, দেশের বাড়ি কিশোরগঞ্জ থানা কটিয়াদির। আমি এক বাপের এক ছেলে, আমার কোনো ভাই নাই, ছোট দুইটা বোন আছে। তো আমি যখন ছোট ছিলাম ক্লাস থ্রিয়ে পড়ি তখন মানে এটুকু থেকে আমার মনে আছে আর কি, যে স্কুলে যেতাম, স্কুলে যাই অনেক দুষ্টামি করতাম, আমের সিজন হয় বা অন্যান্য মানুষের কাছ থেকে আম চুরি করতাম, স্কুলে ক্লাস পাকিয়ে দিতাম, স্কুলে জানালা দিয়া বইগুলা রাখতাম। আমার একটা ভাতিজা ছিল, নাম বকুল, ও আর আমি সবসময় বেশিরভাগ স্কুলে একসাথে যেতাম বা একলগে পড়ালেখা করতাম। তো জানালা দিয়ে একজনে বই দিত আর একজনে পিছন দিয়া নিয়ে যেতাম। তারপর এরকম ভাবে আইসা দেয়া দিতেছে, মার্বল খেলতাম, যে সোলার মেসের যে কুলগুলো আছে এগুলা খেলতাম। এরকম দেয়া দিতেছে, পড়ালেখার দিকে বেশি একটা মন থাকতো না, খেলার নিষেধ থাকতো বেশি। তো এরকম ভাবে পড়ে উঠি। প্রথম যখন পরীক্ষা দিই, পরীক্ষার রেজাল্ট আমি আর হে পাশ করতে পারিনি, ফেল করছি। তো ফেল করার পরবর্তীতে ও কইতেছে কি, ও তো সম্পর্কে আমরা চাষাবাদি যা, এক বয়সী, ছয় দিনের ছোট বড়। তো ও বলতেছে কি যে আপেল বাবা চল স্কুল আর পড়ব না, আমি কি করবি, এখন যদি বাড়িতে যাই তো আব্বা আব্বা মারব।
মানে ফেল করার পরে?
হ্যাঁ, যে বাড়িতে যাবো না, চল আমরা কটিয়া দিয়ে যাবো। আমি কটিয়া দিয়ে গিয়ে কি করবি, কটি আমার কলসি দিয়ে পানি এনে দিবি, আমি পানি বেসমো, ঠিক আছে? হ্যাঁ, মানে ও কইতেছে যে পড়ালেখা দিতে ফেল করে লেছি, তুই কলসি দিয়ে আমার পানি এনে দিবি, আমি গ্লাস দিয়ে বাসের মধ্যে পানি বিক্রি করবো।
ওকে ওকে,
পানি বিক্রি করলে আমরা থাকতে পারবো, দরকার বাস স্ট্যান্ড ঘুমামো, যে টাকা পাই ঠিক আছে এই টাকা দেখামো। ওরে বলি যে না, বাজারে যদি মনে কর সাব্বা দুধ নেওয়া যা, তো এই সময় যদি দেখে যে আমরা পানি বিক্রি করতে, তো আমাদের তো মনে হয় লজ্জা সময় বাবা আব্বা আমার বেশি মারবো। তেরসে বলো চল আমরা বাড়িতে যাই, বলি যে পাশ করতে পারিনি। তখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে বললাম যে পরীক্ষাতে তো পাশ করতে পারি নাই, তো স্কুলে আর পড়বো না। তখন আব্বা আমি অনেক চেষ্টা করছি স্কুলে পড়ানোর জন্য, এরপরে কইতে যাই কোথায় কোন জায়গায় পড়বা বলো। তখন বলছি যে আমাদের বাড়ির পাশে একটা বেতৈর গ্রাম একটা মাদ্রাসা হয়েছে নতুন, আমি বলছি যে হারুন হজুরের মাদ্রাসা আছে এটাতে ভর্তি করে দেন। তৃতীয়তে আবার নতুন করে ভর্তি হয়েছি, তৃতীয় পড়ছি, ফোরে পড়ছি, ফাইভে যে আবার যখন ফেল করছি তখন আর পড়ালেখা করতে পারি নাই,
পড়ালেখা বন্ধ করে দিয়েছে,
বন্ধ করে দিয়েছি। তখন হ্যাঁ ঢাকা আসি, আমার খালার বাসায় ইসলামবাগে থাকে, লালবাগ ইসলামবাগ, তো ওদের বাসায় তাইকা একটা এনার্জি বাল্বের কারখানায় কামে লাগে।
ক্লাস ফাইভে থাকা অবস্থায়?
হ্যাঁ, অন্যান্য পেট্রোলিতে নিতে চাই না, ছোট দেখা 600 টাকা বেতন ধরে।
আচ্ছা,
এরকম ভাবে এক মাস এক করেছি, করার পরে বেতন পাইছি, বেতন পাওয়ার পরে টাকাটা নিয়ে কালামার হাতে দিছি। তখন আমি কইতেছি কি যে আমি আর টাক মনে আমি দেশে চলে যাবো।
আচ্ছা,
তখন আমার 100 টাকা দিছে, দিয়া গুলিস্তানে নিয়ে বাসে উঠে দিছে, 30 টাকা দিয়ে একটা কন্ট্রাক্টারের হাতে। তখন আমি বাড়িতে চলে যাই।
আচ্ছা,
বাড়িতে যাই আবার দোষটা আমি করি, খেলাধুলা করি, বাপমার কথা শুনি না। তো আমার আব্বাবার ডাকা কাজ করতো, যে মুখ দেখে যে আয়না আয়না ফেরাম গুলা বানাইতো, তো মাসে মনে করেন সেই সময় 5-6 হাজার টাকা নিতে পারতো খায়া খরচ দিয়া।
জি,
এমনি বাইরে নিজস্ব কোনো জমা জমি ছিল না, বন্ধক কিছু জমি ছিল যেটা গ্রামে বলা হয় গিরবি রাখছে। গরু কিনে দিমু, দুধ বিক্রি করবি আর এসব খেয়াল করবি। তখন মনে করেন যে গরু কিনে দিছে, সকালবেলা গম তুই ঘাস কাটি, মানে গরু পিছনে দিনটা কাটাই, বিকাল হইলে দেখে দুধ নিয়ে যায় বাজারে। 5 কেজি যদি বেচতাম 18 টাকা কেজি, বলতাম যে 16 টাকা বেচছি। আবার এমনি বইল 5-6 টাকা 10 টাকা এরকম দায়িকা দিতাম,
মানে চুরি করা শুরু করলেন সেই সময়টাতে। ওকে,
আমাদের গ্রামের নাম বেতুল এবং আমাদের পাশে গ্রামের নাম গোয়াতলা। যেমন দেখাইতেছে, প্রথম আমাদের দেশে একটা বিড়ি ছিল সুবুদ বিড়ি, এটা দিয়া দেয়া খেলতাম। তাহলে মানুষে খেলে সিরা ফালানা, এটি দিয়া খেলতাম।
জি,
এরকম ভাবে খেলতাম। তো এরকম ভাবে খেলতে খেলতে দেয়াইতেছে, প্রথমে 1 বিড়ি দিয়ে খেলছি, তখন 2 বিড়ি দিয়ে খেলছি, এরকম ভাবে আস্তে আস্তে মানে একটা জোয়ার মধ্যে নেশা উঠে যায়। তখন বয়সটা মনে হয় 13-14 চলে আর কি আনুমানিক। তারপরে দেয় টাকা দিয়া খেলি, আস্তে আস্তে খেলতে খেলতে দেয়াইতেছে, একদিন মোটামুটি ভালো খারাপ হয়ে যায়। বাপমার দেয় যে বিভিন্ন ধরনের অত্যাচার করি টাকা পয়সার জন্য। তো সবাই বলতেছে যে আর মনে বিয়ে করলে ভালো হয়ে যাবে। তখন এরকম আস্তে আস্তে বয়সটা মনে হয় 17 মনে হয় শেষ হয়েছে, যে 18 পড়ছে আর কি এরকম। যখন টাকা জোগাড় করতে পারি না, আবার ঢাকা আসি। ঢাকা এসে যে মেয়েদের যে চুরি গুলা, এই চুরির কাম শিখি আমার খালাতো বোন জামাইয়ের কারখানা চকবাজার, এখানে এখানে কাম শিখার পরে দিতেছে। আমি থেকে মনে করেন মাসে যাও 2-3 হাজার নিয়ে বাড়িতে নিয়ে 500-1000। তো এরকম ভাবে বাদ বাকি টাকা জোগাড় গেলে গেলে যখন টাকা শেষ হয়ে যায় তখন আবার আসি।
আচ্ছা,
একদিন দেখা দিতেছে আমার খালাতো বোন জামাই জহির বলতেছে যে আমার কামে রাখবো না। যখন আমার বয়স 17-18 চলতেছে, তখন একদিন আমার দাদা, ঠিক আছে, উনি নাই মারা গেছে, আমার চাচাতো দাদা, আপন দাদা ছিল না, ছোটকালে মারা গেছে, আর এক চাচাতো ভাই নাম রুবেল, এখন বর্তমানে ডুবাইতে, তিনজন গেছি, দাদা নিয়ে গেছে বউ দেওয়ার জন্য। রোজার মাস ছিল, বাইরে এক বারিন্দার মধ্যে বসতে দিল। দাদার নাম ছিল আলম আর মেয়েটার বাবার নাম ছিল আলম। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, তখন বললো যে আমার নাম খাদিজা। তোমার বাবার নাম কি, বললো যে আলম। দাদা কি করছে, হাইসা দিছে। চাচাতো ভাই যেটা সাথে গেছে একটু দুষ্টু টাইপের, ও বলতেছে কথা দেখো তুমি তো দেখা দেয় অনেক খুশি হয়েছ, তোমার নামে আর ওর বাপের নামে এক হয়ে গেছে। তখন দাদা হাসতেছে, ও হাসতেছে, আমি হাসতেছি। আর ও আমার বড় ছিল আমার চাচাতো ভাই, তো প্রায় সময় আমার কি করতো চুপচাপে কইতো কি যে ফুরি ক তুই বিয়েটা করে লিবি, আমি হানু বিয়ে করতে পারি নাই। তো এরকম ভাবে একবারে এক কথা কইতো আমার হাসাইতো। তো এরকম ভাবে মানুষে প্রায় সময় ফলো করে যে জামাই কোনটা, আমি না ও। তো আমি হাসতেছি, ও চুপচাপ ঘুমটা দিয়ে বসে থাকে, মানে এরকম একটা বাবার কি ওর মধ্যে।
মানে আপনারা মেয়ে দেখতে গেছেন, আপনার বয়স মাত্র 18 বছর, এই বয়সে আপনাকে বিয়ে দিচ্ছিল, আপনি তখন কিছু করছিলেন ওই সময়?
আমি মেয়েদের চুরি, যে হাতে যে প্লাস্টিকের চুরি গোলা পরে, চুরি কোম্পানিতে আমি কাজ করছি,
চুরি কোম্পানিতে কাজ করছিলেন। ওকে, প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখি, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ ও যে আমাদের কাছে তার জীবনের গল্প বলতে এসেছে, প্রতিটি মানুষই মূল্যবান, প্রতিটি মানুষই তার জায়গাটা থেকে একটা উদাহরণ হতে পারে, তার কাজের দ্বারা, তার গল্পের দ্বারা, বেঁচে থাকার স্টাইলের দ্বারা। সেই অর্থে হ্যালো ইট 920 কোন ক্লাস মেইনটেইন করে না, হ্যালো ইট 920 সবার অনুষ্ঠান, একেবারে সমাজের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একেবারে সমাজের উচ্চতলার মানুষ, যদি আমি শ্রেণী বিভাজনের দিক থেকে ভেবে বলি তাহলে সবাই এই অনুষ্ঠানের অতিথি, যে কেউ এখানে এসে তার গল্পটা বলতে পারেন। আমরা তাদের গল্পটা এই কারণে শুনি যে সেই গল্প থেকে নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ পাওয়া যায়। আজকের এই ছেলেটি যিনি একেবারে অজপাড়া গায়ের যে জীবন গল্পটা এখানে বলছেন, সেটা নিশ্চয়ই আমাদেরকে কিছু না কিছু হলেও উপহার দেবে, মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। জি বলুন। তারপর
ইফতারি খাওয়া হলো, ইফতারি খাওয়ানোর পরে দেয়া, তো গ্রামগঞ্জে তো প্রথম শাড়ি পরায় দেখা, তারপর বলতেছে 30 পিস পরে আনার জন্য। তখন 30 পিস পরায় আনছে, পান নিয়ে আসছে, পান নিয়ে আসার পরে তখন দাদা কইতেছে কি কো যে কত টাকা দিবে, আমি বলছি যে আমি 500 টাকা দিই। দাদা দিছে 300 টাকা, আমার চাচাতো ভাই দিছে 200 টাকা, আমি দিছি 500 টাকা, মোট 1001 টাকা ওর পানের বাটিতে দিই। দেওয়ার পরে নেওয়া যায়, কিন্তু আইসে পড়তেছি তখন এখনো মনে চিনতে পারিনি কে জামাই, আমি না যে আমার চাচাতো ভাই যেটা। তখন ওর নানি দৌড়ে গেছে আমার দাদারে বলতেছে জামাই কোনটা, বললেন যে সুন্দর সান্দার জিটা এটাই। তো দুজনই সুন্দর সান্দার, তো আমার চেহারা আগে আর একটু ভালো ছিল। তখন বলতেছে যে আসলে আমরা কিন্তু চিনতে পারি নাই, লগে যে দেয়া এটা কি জামাই না জামাইয়ের ভাই, আমারে বলতেছে যে আমি জামাই না জামাইয়ের ভাই, কিন্তু জামাই লাগতেছে ওরে। আমার এক একবার এক এক কথা আস্তে আস্তে কয় ইশারা দিয়া, মানে আমি হাসিয়া দিই আর ও হাসে না। মানে একদম জামাইয়ের মতো ঘুমটা দিয়ে বসে দেয়, চাচা তো ভাই নাম রোগের,
তো ওকেই মনে করেছে জামাই।
হ্যাঁ, দাদা বলতেছে যে না জামাই হয়েছে এইডা, আর হেডা হয়েছে আমার এই বড় বাতিদার ছেলে রুবেল। তখন মনে করেন আমার দিকে ওর মেয়েটা নানি আমার হাতে 500 টাকা দিয়ে দিছে যে তুমি যাওয়ার টাইম বাজার থেকে কিছু খাইয়া যাইবা।
আপনাকে দিয়েছে?
হ্যাঁ, মানে দেখে আমার পছন্দ হয়েছে আর কি।
ওকে,
দুই তিন দিন পরে আবার আমার দিক থেকে আমাদের বাড়িতে তো বলছে যাইব, লোক যাইব 5 জন। তো আমরা কি করি যে আব্বা চিন্তা ভাবনা করতেছে যে এখানে বসে বিয়াটা ঠিক করে ফেলবো আর কি। তখন আমরা 5 জনের অনুযায়ী মনে করেন যে 7-8 জনের খাওয়ান রেডি করছি, পোলাও রাঁধছে, মাংস রান্না করছে। তো আমরা তো মনে করেন 7-8 জন অনুযায়ী রান্না করছি, তখন ওরা গেছে 17 জন 18 জন। কিন্তু এখন কি করব, তখন আবার মনে করেন বাড়ির পাশে বাজার ছিল, পর আবার যাই বাজার থেকে আনছে, আনার পর রান্না বান্না করছে, তারপর রাত্রে খাওয়াইছে, রাত্রে খাওয়ায় হ্যাঁ বিয়ে শাদী ঠিক হওয়ার কথা বলে। তখন যে আমার আব্বা বলতেছে যে আমার একটা পোলা, কোনো কিছু দেওয়া লাগবো না, ঠিক আছে মেয়েটা আপনারা সাজায় দিবেন, আর আমরা যতটুকু দেওয়ার কাম দিয়ে আনবো, এক বড়ি স্বর্ণ দিব আপনারা দিবেন 1.5 বড়ি স্বর্ণ। তো আব্বা বুঝছে না আমরা 1 বড়ি স্বর্ণ দিব, আপনারা 1.5 বড়ি স্বর্ণ দিবেন।
ওকে,
তখন এইভাবে বিয়েটা ঠিক হয়। তখন অক্টোবরের 9 তারিখ আমাদের বিয়েটা হয়।
2000 কত সাল?
2009 সালে।
2009 সালে?
জি।
আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজই বলা যায়, মানে ফ্যামিলিগত ভাবে যেটা হয় আরকি। ওকে,
আমরা মনে করি অনেকজন গেছি মাইকো টাইকো সাজা, তো এরকম ভাবে বিয়েটা করে মনে করেন বাড়িতে আনছি, বাড়িতে আনার পর দেখতেছি যে না ও খুবই ভালোভাবে চলতেছে। তো তখন আমিও ছোট, অছোট ওর বয়স ছিল 14-15 আর আমার বয়স ছিল প্রায় 18 পড়ছে আর কি। তখন যে সুন্দরভাবে দিনকাল চলতেছে, 1-1.5 বছর পরে ওর পেটে বাচ্চা আসে। তো বাচ্চা আসার পরে মনে করেন ওর আমি অনেক আদর করি, বা ওর বাপ মা মনে করেন অনেক আদর করে আমার দিকে, বা যে জামাই হিসাবে যে সম্মানটুকু করার করে। তো যেদিন আমার ছেলে হয় তখন আমি নরসিং দিতে আসছিলাম এক কাজের জন্য, টেক্সটাইল মেলে, ছেলে হওয়ার 15-16 দিন আগে টেক্সটাইল মেলে। তো ও আমার বলতেছে যে বাচ্চা হইব, বাচ্চা হইলে একটা খরচ পাতি আছে, তোমার খরচটা তোমার আব্বা আম্মা দিব না, তোমারটা তোমারই করতে দেব। তখন মনে করেন আমি টেক্সটাইল মেলে কাজে লাগে, 1 সপ্তাহ পাইছি, আর 1 সপ্তাহ মঙ্গলবার দিন ছিল ওই দিন। তখন রাত্রিবেলা আমার ঘুমাইতেছে না, যে লাগতেছে কি যে আমার বাচ্চা হইব এরকম। কিন্তু ওরে আমি ফোন দিছি যে কি তোমার কি অবস্থা, শরীরটা কেমন, বলতেছে হ্যাঁ ভালো। আমি আজকে না আমার কাছে এমন এমন লাগতেছে, লাগে যেমন আজকে আমার বাচ্চা হইব, কোনো আমার কাছে তো এরকম কোন ভাব নাই, কিন্তু আরো বাকি আছে 2-3 দিন বা 4-5 দিন এরকম বাকি আছে ডাক্তার অনুযায়ী। রাত্রে এই সময় 11টার দিকে কথা বলছে ওর সাথে, কথা বলে আমি ঘুমাই গেছি। ফজরে আজানের 10 মিনিট আগে আমার আবার ফোন দিছে আমার আম্মা, ফোন দিয়ে কইতেছে কি তোর তো ছেলে হয়েছে।
ভেরি গুড নিউজ, মাশাআল্লাহ
ছেলে হয়েছে। তখন আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠি, ফার্স্ট টিভি আমি চলে যাই বাড়িতে, বাড়িতে যাই ছেলে দেখি আমার মনটা মানে একদম আনন্দে ভরে গেছে।
আসলে পৃথিবীতে যারা বাবা হয়েছেন তারাই বুঝবে আসলে যে বাবা হওয়ার অনুভূতি আসলে কি, কিংবা মা হওয়ার অনুভূতি আসলে কি, যারা হননি তাদের পক্ষে বোঝা সম্ভব না। যাই হোক বলুন তারপর।
হ্যাঁ, তখন আব্বা কইতেছে কি যে কুটির ইবাদতে যে 5 কেজি আমি তেনা, আমাদের যে গ্রামের 5-4টা আছে, 5-4টার মধ্যে দিয়ে আমি বলছি কি যে না আব্বা আমি আমৃত্যু দেওয়া লাগবো না, সবারই মিষ্টি খাওয়া আমার 2টা করে। তখন আমি কি করি বাজারতে যা 14 কেজি মিষ্টি আনি।
14 কেজি?
জি,
14 কেজি মিষ্টি আনার সামর্থ্য ছিল
তখন? হ্যাঁ ছিল, তখন
পয়সা ছিল,
তখন মিষ্টির দাম তো কম ছিল, তখন মিষ্টি ছিল 70 টাকা কেজি।
আচ্ছা,
2009 সালে।
ওকে,
14 কেজি মিষ্টি আনছি, 4 বিরা পান আনছি, 250 গ্রাম সুপারি আনছি, জর্দা আনছি, আইনা আমার নিজের হাতে একটা বোলের মধ্যে সাজাইছি, 3টা করে পান, 2টা করে মিষ্টি, অল্প সুপারি দিয়ে এরকম ভাবে মানে একটা ওয়ান টাইম প্যাকেট পলিথিন দিয়ে একটা প্যাকেট করছি, 34টা ঘর ছিল আমাদের যে 5-4টা, এর মধ্যে প্রতি ঘরে ঘরে আমি আর আমার এক দাদি যায় দিয়ে আসি।
আচ্ছা,
দিয়ে আসার পরে কইতেছে কয়ে তো ওইছে রাত্রে প্রায় 3টা সাড়ে 3টার দিকে, কিন্তু এই পর্যন্ত আমার দুধ খাইতেছে না, তো ওর জন্য এক কাজ কর, যায় ডাক্তারের কাছে পরামর্শ করে একটা দুধের প্যাকেট নিয়ে। তো আমি যায় ডাক্তারের কাছে পরামর্শ করার পরে যে এরকম একটা ডিব্বা দিল, বললো যে হালকা কুসুম গরম পানির মধ্যে এ করে মিক্স করে খাওয়ানোর জন্য, এটা কা ফিটার কা, কিন্তু মার বুকের দুধ কানা। 2-3 দিন গেছে মনে করছে যে ছেলে তো প্রথম ছোট হয়েছে বাচ্চা, তো মানে 2-1 দিন গেলে শরীরে শক্তি হইল মানে মার দুধটা খাইব আর কি। তখন দেখতেছি 2-3 দিন না, 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, কিন্তু এরকম ভাবে মার বুকের দুধ আর খায় না, তো এরকম ভাবে খায় না খায় না। তখন কি করবো বলে তো বাঁচাইতে হইব, তখন মানে যে ইয়াও করিয়ে খাওয়াই। তখন আমি আবার ঢাকা এসে পড়ি, ছেলে দুধের টাকা দেয় সপ্তাহে আমার 500-600 টাকা লাগে পড়ে, তখন আমি আবার ঢাকা এসে পড়ি, তখন এসে আবার ওই যে চুরি কারখানায় এখানে আমি আবার কাজ
করেন,
দেখা যেতেছে সপ্তাহে দুধের টাকা পাঠাই, বা দেখা যেতে কোনো সাথে যদি আমার কাছে টাকা না থাকতো, আমার একটা বন্ধু ছিল নাম মোস্তফা, এখন বর্তমানে খাতার আছে, কিন্তু উনি আমাকে অনেক হেল্প করতো, বলতো যে তোমার বাচ্চা দুধ না থাকলে যে কোনো মরতে ফোন দিবা, তো আমি তো বাজারে যাই প্রতিদিন গাভীর দুধ নিয়ে, তো বেঁচে আসার টাইম আমি দুধ নিয়ে আমো, তো অনেকদিন আমি সাতটা খাই নাই, মা যখন দেশে ছিল তখন আমি বলছি যে মোস্তফা ভাই বাচ্চা তো দুধ নাই, এক প্যাকেট দুধ দিয়ে আসেন, তখন উনি দুধ দিয়ে আসছে যায়। কিছুদিন পরে আমার বাচ্চার বয়সটা তখন দেড় মাস, আমার মা বলতেছি কি যে তোর বউ ফোন দিছিল, আমি কই না ফোন টোন তো দিছে না, তোর বউ তো সেরা লইয়া গেছে, আমি কি লেগা কো কালকা আমার লোক একটু ঝগড়া লাগছিল, তো কালকা বিকালে দেখছি যে কাপড় চোপড় গুছাইতেছে কিন্তু গেছে না, ফজর আদান সময় মনে যে দেখছি ঘুম থেকে উঠছে কিন্তু আর বাড়িতে নাই চলে গেছে। তখন এই কথা শুই না আমি আবার ওর কাছে ফোন দিই, ক আমি তোর বাতার কামো না, তোর মা আমার এদিক দিয়ে জ্বালা এদিক দিয়ে জ্বালা, তোর বোন একটা কাজ কাম কোনো
কি নাম ছিল আপনার ওয়াইফে
খাদিজা,
হঠাৎ করে কি ধরনের কথাবার্তা বলছিল নাকি এরকম সমস্যা আসবে ছিল আপনার ফ্যামিলি?
আর কোনদিন ছিল না, এটাই প্রথম
হঠাৎ করে।
হ্যাঁ
তখন উনি কোথায়, আপনাদের বাড়িতে নাকি?
ওর বাপের বাড়িতে চলে গেছে,
ওর বাবার বাড়িতে ছিল ওই সময়,
ছেলে নিয়ে পালায় চলে গেছে।
আচ্ছা
তখন ওর মার কাছে বললাম যে আম্মা কি সমস্যা খাদিজার, তো খাদিজা এরকম করতেছে কেন? তখন ওর মাও আমার বলতেছে যে বেটা তোমার তোমার মা তোমার বই নেয় কোনো কাজকাম করে না, তোমার মা কোনো কাজকাম করে না, আমার মাইয়া কি পারে যে এই বাচ্চাটা নিয়ে সব কাজকাম করতে, আমি আমাদের কি কাজকাম আছে, দুই চার পাঁচখানি সম্পত্তি নাই যে বন্ধের কাজ করে বা বাড়িতে এই শুধু রান্না খাওয়াটা এটাই। তখন কইতেছে তোমার বাতার খাওয়া মনে, কারণ আমার জিয়ার কোনো দিক দিয়ে শান্তি নাই। চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক সামনাসামনে গেলে হয়তো রাগটা ভেঙে দেব, তখন আমি আর বাড়িতে না গিয়ে ডাইরেক্ট ওদের বাড়িতে গেছি, যা দেখি ও বাচ্চা নিয়ে বসে রয়েছে। তখন আমি কিন্তু যে তুমি এরকম ভাবে আইফোন অন্তত আমার তো বলবা, আমার এরকম এরকম সমস্যাটি আছে, আমি জায়গা দরকার, আমি 15 দিন তাই খাই বা এক মাস তাই খাই, আপনি যায়েন আমার না বললে এরকম তুমি পালাই এসে গেছো, তুই আইসুস কেলে গিয়া আমি তোর বাতার খামো না। তখন ওর মা কি করছে যে নারিকেলে একটা যে পাতা হয় না একটা ডাল হয় না, এটা দিয়ে আমার মাথা একবারই মারছে।
এটা কিভাবে সম্ভব, আপনার সঙ্গে তো সব সম্পর্কই ভালো ছিল, হঠাৎ করে কেন আপনার প্রতি এরকম খারাপ?
বাড়ি মারছে কইতাছে কথর মা আমার মায়ারে কি করছে কামসায়া, ঠিক আছে মুখের মধ্যে,
ও ওকে আচ্ছা
ঠিক আছে ঠিক আছে, তোর ফোন তুই লইয়া দেখা তোর মা বাপের ফোন দে, তো আই একদিন কেমনে সমাধান করবো করার লেগা, তো আমি আর মা বাপের ফোন দিতেছি না, মনে করছে আমি গেলে সমাধান হয়ে যাবো, নয়তো হাসি খুশি ভাবে দুই চার 15 দিন তাই তাই খেবো, এরকম ভাবে কি করে আমার আটকাইছে। আটকানোর পরে চিল্লা চিল্লি শুনে আরো বাড়ি ঘরে আশেপাশে অন্য মানুষ আছে, অন্য মানুষ এসে একজনে এক এক ধরনের ব্যবহার আমার সাথে দেখাইতেছে, মানে ওরা বলতেছে যে আমার বাতার খাওয়াই বই না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যে দুই হোক না হোক এখন রাত্রি বাজে গেছে 11টা সাড়ে 11টা, এখন কিছু করা সম্ভব না, সকাল হোক, সকাল হইলে ফোন দিব, না ফোন দিলে আমার আব্বা আমারে আমি নিয়ে আইন না, যেমনি শেষ করি শেষ করে দিয়ে যাবো, কিন্তু আমার মূলত মনের মধ্যে উদ্দেশ্য ছিল যে ওরা যখন ঘুমাইব তখন আমি আমার বাচ্চাটা নিয়ে পেলাম, যে বাচ্চাটা নিয়ে যদি আমি জায়গা তখন তোরা বসে থাকবো না আমার বাড়িতে যাবো। তখন আমি রাত্রে 3টার দিকে বাচ্চাটা নিয়ে পালাই,
মানে ওখানে থেকে বাচ্চাটা নিয়ে আপনি পালালেন?
হ্যাঁ হ্যাঁ,
আপনার নিজের বাচ্চা?
হ্যাঁ আমার নিজের বাচ্চা।
ওকে,
তো রাস্তাঘাটে দাঁড়িয়েছিলাম, একদম চাননি ছিল, একদম ফর্সা ছিল, তো হাঁটতে হাঁটতে চলে আসি ওদের বাড়ির টিকা দাঁড়িয়ে, আমাদের গ্রামটা প্রায় 3 কিলো সাড়ে 3 কিলোমিটারের মতো, তো আমি কি করি যে মেন রোডে না এসা বন্ধে দিয়ে একটা রোড আছে এদিক দিয়া, মানে হাওড় দিয়া যে একটা রোড আছে এদিক দিয়ে আমি আইসা যাই, কারণ রাস্তাঘাটে দেখা যাচ্ছে পুলিশ পাহারা হয়, যদি পুলিশে জিগা যায় এমন একটা বাচ্চা তুই এত রাত করে করতে কানসোস বা বিভিন্ন ধরনের আমি সমস্যায় পড়ে যাবো, এই চিন্তা করে তখন আমি বন্ধে দিয়ে নিয়ে আসি। তো বাড়িতে আসি ফজর আজানো দিছে, তো আনার পরে পরবর্তীতে মা কইতেছে ও তুই বাচ্চাটা এরম ভাবে নিয়ে আইসস কে, আমি কি মা দেওয়া হয় মনে মনে হয়েছে রাত্রে আমার কইছিল ফোন দেওয়ার লাগে আমি তোমার কাছে ফোন দিই নাই, তখন আমার মা কইতে কাছে দেখবি এমনি আয় ফুলবো আর চিন্তা করিস না, কারণ এমন বাচ্চা তুই কি হের মা থাকবো, ও আর আসে নাই সারাদিন গেছে আসে নাই, তো মনে করছে রাগের মাথায় মনে আজকে আইসে না কালকা ঠিকই আইব, তো বাচ্চা তো মনে হন যে পালা কষ্ট হয় না, কারণ শুরু থেকে মনে করেন পিটার খাইতেছে মার বুকের দুধ খায় না, তখন এরকম ভাবে 4 দিন গেছে, 4 দিনের পরে হের পরে মা কইতেছে ক কি ব্যাপার আয় না দিত একটু থানার খবর নিয়ে দেখ, কেস টেস করছিনি আমাদের থানা এক থানায়, থানাতে খবর নেই না কোন কেস মামলা করা নেই, তখন এক উকিলের কাছে ফোন দিই, ফোন দিয়ে বলি যে যেমন ভাই দেখেন তো এমন আমার নামে বা আমার আব্বা আমার নামে কোন মামলা আছে কিনা, আচ্ছা ঠিক আছে আমি তোমারে 1টা 1টার দিকে জানিয়ে দিয়েছি, তখন 1টার দিকে ফোন করে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তোমার নামে মামলা করছে যে তুমি নাকি তাকে যৌতুকের লাগে অত্যাচার করছো, একবার নিয়ে 1 লাখ টাকা দিছে।
এটা কি আপনি সত্যি করেছিলেন?
জি না, কসম খেয়ে বলতে পারবো কোন যৌতুক বলতে ওদের কাছ থেকে আমি নিয়ে নেই, বা টাকার জন্য কোনদিন আমি।
আমি এখানে একটু বলতে চাই, ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এর ক্ষেত্রে কেসটা কি হয়েছে আমরা ঠিক জানি না, আসলে উনি এখানে এসে যেটা বলছে সেটা কতটুকু সত্য ওনার স্ত্রী ভালো বলতে পারবেন, সত্য মিথ্যার জায়গা থেকে আমরা ওনাকে জাজ করছি না। তবে এটা ঠিক যে নারী নির্যাতনের যে আইন বাংলাদেশে আছে নারী নির্যাতন প্রতিরোধে, সেক্ষেত্রে অনেকেই এই আইনের মারাত্মক রকমভাবে অপব্যবহার করে সুযোগ নেন, অনেকেই এটা হেনস্থা করার জন্য বিভিন্নভাবে এই আইনের অপব্যবহার করেন, এবং যেটা খুবই দুঃখজনক, খুবই খুবই দুঃখজনক। আমরা ঠিক জানি না যে এটার একটা সমাধান হওয়াটা খুব জরুরি, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গবেষণা হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া উচিত, যাতে করে কোনো আইনের অপব্যবহার বা বদ সুযোগ আমরা যেটাকে বলি, হ্যাঁ, সেটা যেন কেউ নিতে না পারে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। বেসিক্যালি বাংলাদেশ সরকার নারী নির্যাতন প্রতিরোধে এরকম একটা সুযোগ সমৃদ্ধ একটা আইন নারীদের জন্য করেছেন, কিন্তু সেটার যদি আমরা অসাধু কিছু লোকের অসৎভাবে ব্যবহারের একটা হাতিয়ার হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক। জি, আপনি যেটা বলছিলেন তারপর
উকিল আমার বলতেছে, তুমি কি তোমার বনিয়া খাইবা? আমি কিছু হ আমার একটা বাচ্চা আছে, আমার তো খাইতে হইব। টাকা যে 1,00,000 টাকা মামলা দিছে, যে 1,00,000 টাকা যৌতুক তোমার একবার আইনে দিছে, আবার তুমি নাকি 1,00,000 টাকা দাবি করো, এই জন্য দেনা দিকে তুমি তোমার বাপ এবং তোমার মা মিলে নাকি মারধর করছো, এই মামলা দিছে আর কি। তুমি যদি খাও তাহলে তোমার 100 ধারা 1 মামলা করতে হইব।
সকা, যেটি মূলত আমার স্কুল এবং শুধু আমি না, আমার সঙ্গে আরো বেশ কয়েকজন ভাই ব্রাদার আছেন যারা রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, পাশাপাশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং আরো বেশ কিছু মিডিয়ার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোর উপরে আমরা আপাতত কিছু ট্রেনিং এর ব্যবস্থা করছি। সো এটা একটা ইনস্টিটিউট এবং আমরা শুরু করেছি, অলরেডি থার্ড ব্যাচ শুরু হয়ে গেছে। থার্ড ব্যাচে অল্প কিছু সংখ্যক বেসিকে স্টুডেন্ট ভর্তি করা হবে। যদি আপনি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে, কারণ সামনের মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু। ওকে, আর বেসিকের মূল্য হচ্ছে একেবারে নামমাত্র মূল্য 986 টাকা। যারা ইন্টারেস্টেড আছেন, যারা রেডিও প্রেজেন্টেশনে আসতে চান কিংবা টেলিভিশন প্রেজেন্টেশনে, কিংবা যারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে কিংবা এনি কাইন্ড অফ প্রেজেন্টেশনের উপরে কিছুটা এক্সপিরিয়েন্স গেদার করতে চান, তারা চলে আসতে পারেন। সকার ঠিকানা আমি বলে দিচ্ছি, সরাসরি যোগাযোগ করতে পারেন, ফোনেও যোগাযোগ করতে পারেন, এবং আগামীকাল সকাল 11টা থেকে আমি থাকছি ওখানে, চাইলে একেবারে সরাসরি চলে আসতে পারেন। সেটা হচ্ছে ফার্ম গেটে, জায়গাটা হচ্ছে ফার্ম গেটে, আনন্দ সিনেমা হলের পাশে। এটা হচ্ছে ভাতঘর গলি, অনেকেই বললে খুব সহজভাবে চেনে, ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর গলি এবং ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সকা। এছাড়া আপনারা ফোন করতে পারেন, ফোন নম্বরটি আমি বলে দিচ্ছি, ফোন নম্বরটি হচ্ছে 01738686179। আমি আবারও বলি, 01738686179। Again, I'm repeating, 01738686179. 9টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা আছে, আপনি যে কোনো সময় অফিসে এসে অ্যাডমিট হতে পারেন। 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে বেসিক, রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন প্লাস পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ওকে, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
You're listening to ABC Women.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
89.1.2
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ফিরে আসলাম আরো একবার, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে চলে আসুন ফেসবুকে আমাদের গেস্টকে দেখবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj/rjkibriya নামে। আরজে কিবরিয়া নামে খোঁজ করবেন না, আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই খোঁজ করবেন, তাহলে আপনারা আসল পেজটি পাবেন, www.facebook.com/kebria.rj। ওকে, 100 ধারায় মামলার গল্পে ছিলাম, তারপর কি হলো?
তখন আমি 100 ধারা মামলা করি।
আপনিও মামলা করলেন? হ্যাঁ। কিন্তু এই যে মামলা করলো আপনার সঙ্গে, আপনার যোগাযোগ করা উচিত ছিল না মামলাটা করার আগে আপনার বউয়ের সঙ্গে, যে আসলে কি হয়েছে? আপনার এগেনিস্টে যে মামলা করেছিল, এখানে আসামি করেছিল কাকে?
আসামি করছে আমাকে দিছে 1 নম্বর, আমার আব্বা 2 নম্বর, আমার মা 3 নম্বর,
এই 3 জনকে।
জি।
আপনি 100 ধারায় কি মামলা করলেন?
আমি 100 ধারা মামলা করছি যে আমি কোন যৌতুক দাবি করি নাই, এবং যে আমি আমার বউকে নিয়ে খাবো। এক সদর মামলাটা হচ্ছে এটা যে বউকে আদালতে খাবার আনবো, আর ও চাইতেছে কি যে আদালতের মাধ্যমে এটা শেষ করে দিবে, আমাকে আদালতে দাঁড় করে। তখন আমাদের হাজিরার ডেট হয়েছে, হাজিরার ডেট হওয়ার পরে
অ্যারেস্ট করেনি,
না অ্যারেস্ট করেনি, বলতে যে কর্তিকা আমার আব্বার নাম এবং আমার আম্মার নাম দুই টাকা এটা দেয়, শুধু আমাকে রাখছে,
দুজনকে কেটে দেয় শুধু আপনাকে রেখেছে, এটা কোর্ট থেকেই করেছে,
কোর্ট থেকে। হ্যাঁ, যখন তারিখ হয়েছে তখন উকিলে বলছে যে তোমার বাচ্চাটা নিয়ে তারপর তুমি আসবা, বাচ্চাটা নিয়ে কোর্টে দাঁড়াইবা। উকিলে কি করছে যে আরো তিন চারজন উকিল খাড়া করছে যাতে আমার কথাটা বলতে পারি, মানে আমার কথাটা তো উকিলে বলবে, মানে যে এই সময়টা পায়, কারণ দুই উকিল থাকলে দেখতেছে একজনের মুক্তি কা একজনের কথা নিয়ে বইলা ফেলা, তো চার পাঁচজনের মনে যে সমস্যাটা কিরকম এটা যে জজ সাহেব বলার জন্য চারজন পাঁচজন উকিল কারাইছে যে স্যার দেখেন এরকম একটা বাচ্চা ফালাইয়া তুই মনে করেন, হ্যাঁ নিজের ইচ্ছা মতো আইসা পড়ছে, তখন বলছে যে ওর ছেলের ভাত খাইব না আর ছেলে ওরে নিয়ে খাইতে চায়। যদি মনে উকিলটা জিগাইছে যে এখন কি করব আমরা, তখন উকিলে বলছে কি যে আমরা সজমনের মাঠ থেকে আমরা এটা সমাধান করে নিব।
মানে কোথা থেকে সমাধান করে নেবে?
যে গ্রামগঞ্জে যে দরবার হয়, দরবারের মাধ্যম থেকে সমাধান
উকিলে বলেছে এটা।
হ্যাঁ,
তো জজ কি বললো?
জজ বলছে আচ্ছা ঠিক আছে, পনেরো দিনের সময় দেওয়া হলো,
পনেরো দিনের মধ্যে মীমাংসা করেন, তার নইলে তারা নিজে থেকে দেখবে।
তখন ওরা এটা মানছে গ্রামের মধ্যে বিচার হইব, তখন ওরা বলতেছে আমরা বলতেছি যে আমাদের গ্রামে হইব আমাদের পৌরসভাতে, আর ওরা বলতেছে না ওদের বাড়িতে হইব। তখন ওদের কথা মাইনে ওদের বাড়িতে যাই, সব ঘটনাগুলো মনে করেন, হেরা সমস্যাটা হেরা বলছে, আমরা সমস্যাটা আমরা বলছি, বলার পরে দেখতেছে যে না আমাদের কোনো এরকম কোন দোষ নেই, কারণ শাশুড়ি এবং বউয়ের খাদ্য ঝগড়া হইতে পারি একসাথে থাকলে, এবং আমরা বলছি যে আমাকে এক লাখ টাকার মামলা দিছে, আমার এক লাখ টাকা যৌতুক দিছে, আবার এক লাখ টাকা আমি দাবি করি, তো আপনারা দেখেন যে ওরা কি এক লাখ টাকার মতো দেওয়ার মতো যোগ্য আছে কিনা ওরা। কিন্তু আসলে ছিল না, ওদের ফ্যামিলিতে একমাত্র আমার শ্বশুর ছিল কাজ করার মতো, আর ওরা ভাই ছিল তিনজন, বোন ছিল চারজন, নয়জন মানুষ ছিল ওদের সংসারে, কিন্তু একমাত্র ইনকামের লোক ছিল আমার শ্বশুর। কাম করলে খাইতে পারতো, না করলে খাইতে পারতো না, ডেলিটা ডেলি এনে খাইতো, কিন্তু এক লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা এটা নাই। কিন্তু এটা বলে মানে ওদের এলাকার চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর গেছে এবং গণ্যমান্য ব্যক্তি যারা নিয়ে গেছি, তখন এটা বিচার করে দেখছে যে আসলে সম্পূর্ণ ভুল। তখন ওরা জিজ্ঞেসে যে তুমি কি তোমার স্বামীর ভাত খাইবা না খাইবা না এটা বলো, তখন বলছি কি যে হ্যাঁ আমি খামো, তখন ওর বাপ মারা জিজ্ঞেসে যে আপনার কি আপনার মায়ের ভাত খাওয়াবেন না খাওয়াবেন না, তখন কই দেখো মেয়ে যদি খাও তো আমরা তো খাওয়াবো, তো মেয়ে যদি খা তো এই দরবারটা আপনারা আগে করতে পারতেন, তো হঠাৎ করে আপনি মামলায় গেছেন কেন, আপনারা তো দশ পনেরো হাজার টাকা গেছে, এরও তো মনে হয় পাঁচ দশ হাজার টাকা গেছে। তখন ওরা বলতেছে এক একজন এক এক বুদ্ধি দিছে, ঠিক আছে আমরা মূর্খ মানুষ কি কমু, যে যেমনি বুদ্ধি দিচ্ছি এমনি
শুনছি।
তখন যাই হোক এখান থেকে সমাধান করে আমরা আনি বাড়িতে, আনার পরবর্তীতে দুই তিন দিন ভালো চলছে, দুই তিন দিন পরবর্তীতে দেখি যে আরো বেশি হয়, বেশি ঝগড়াঝাটি হয়, তখন আমার সাথে ঝগড়া হয়, কিন্তু বাচ্চা হয়ে হওয়ার এক পর্যন্ত আমার সাথে কোনদিন মুখামুখি বা বকাবকি হয় নাই। কিন্তু ফার্স্ট মনে করেন যখন দেখতেছি যে মা রে গ্রাম বাসা তো বুঝেনি কিরকম ভাবে গালি গালাস করে, তখন মানে যে আমার মারে যখন হতিন বলতেছে, আমার বইনের হতিন বলতেছে, আমার মারে
বুঝতে পেরেছি ঝগড়াঝাড়িতে যে ধরনের,
তখন মনে করেন যে একটা রেন্টির ডাল ছিল ওইটা দিয়ে আমি দু তিনটা বাড়ি মারছি, এরকম বাড়ি মারছি, তখন মনে করেন ও কি করছে আমাদের বাড়ির থেকে সিধা একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে চিল্লাইতেছে হঠাৎ করিয়া, কিন্তু বাড়ি কিন্তু তেমন জুড়ছে দিয়ে নাই, অন্তত হয় আমাদের পাশের ঘরে বসতে পারতো বা দুই তিন বাড়ি পরে যে বসে থাকতে পারতো, এটা না করে রাস্তা দিয়ে দৌড়াইতেছে চিল্লাইতেছে, এটা মানুষের দেখাইতেছে যে আমি ওরে মারতেছি, কিন্তু মা বলতেছে কত তুই যাইস না, হ্যাঁ চিল্লাইতে তাও, যখন দেখবো এর পিছনে কেউ নাই তখন তো মানুষের জিজ্ঞাসা মানে যে কে লেগে দৌড়াও, তখন মানুষ বিচার করতে হলে আমার বাড়িতে করবো না, তখন আমি আর ওর পিছনে যাইনি। তো পরবর্তীতে আমাদের রাস্তার ওই পাশে যায় এক বাড়িতে বসে রয়েছে, তখন আমার দাদি ছিল, আমার দাদি মনে করেন বাচ্চাটা নিয়ে গেছে, দাদি একটু কানে কম শুনতো, তো দাদি যায় আনছে, আনার পরে কইতেছে ক দেখ ক এক সময় তো মনে করছে আমরা মনে করছে এরকম হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত তোর দাদার ঘর আমার করাই লাগছে, তো তোরা তো মনে কর যদি ঘর সংসার করা লাগে তো এরকম ভাবে তুই যেরকম ভাবে মনে করস তোর শাশুড়ি ফেঁস ধরস এরকম ভাবে মনে করস, তুই হয়ে কোনো কথা না কোনো মেয়ে কোন স্বামীর ভাত খাইতে পারবো না। তখন এইসব বোঝায় একটু আরো দু তিনজন গেছে যায় মনে হয় পাশের বাড়ি থেকে আনছে, আনার পরে পরবর্তীতে দেখতেছে প্রায় সময় এরকম ঝগড়াঝাটি আমার মার সাথে বোনের সাথে, তারপর এরকম ভাবে মনে করেন দিনকাল যাইতেছে, কিন্তু তার পরবর্তীতে আমি বলতেছি বিদেশ চলে যাবো, নিজেরা কিছু টাকা ছিল আর কিছু টাকা পয়সা ঋণ পিন করে তখন আমি কাতারে যাই,
বউ থাকা অবস্থায়।
হ্যাঁ, কাতারে যাই, কাতারে যাওয়ার পরবর্তীতে মনে করেন ওরে প্রায় সময় মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা দিতাম খরচ করার জন্য, কিন্তু ও চাইতো কি সব টাকা ওর নামে অ্যাকাউন্ট করে ওর কাছে পাঠাই। এটা নিয়ে প্রায় সময় মাস আমার সাথে মোবাইলে ঝগড়া হইতো, আমার আব্বা আমার সাথে ঝগড়া হইতো। তখন মনে করেন একদিন দেখা দিতেছে আমার বোনের সংসারে অশান্তি লাগাইয়া দেয়। আমার বোনের নন সে জামাই এসে আমাদের বাড়িতে বলতেছে কি কদুলা ভাই ক এও তো আপনার নিষ্পতি, তো সব টাকা পয়সা এরা দেয় যে আমার মাতা মতো নষ্ট হয়ে যায়। তখন ওই যে গত বছর আগের বছর কুরবানিতে, এটা 2015 কুরবানিতে, তখন মনে করেন এগুলা নিয়ে মনে ঝগড়াঝাটি হয়, ঠিক আছে আমার বোনের সংসারে অশান্তি করছে। তখন মনে করেন চিন্তা ভাবনা করি যে না আমার দিনগুলো এরকম যাবো না, এবং টাকা পয়সা ওর জন্য পাঠাইতে মানে ওর দায়িত্বে শক্তিটা আরো বেশি বেড়ে গেছে। মার সাথে এরকম ভাবে বারবার ঝগড়া হইতো, এগুলো আমার ভালো লাগতো না। তখন আমি রং নাম্বারে কুমিল্লার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়।
কিভাবে হলো সম্পর্কটা?
সম্পর্কটা হচ্ছে যে খাতারে আরেকটি মেয়ে থাকতো, ওকে একটু বয়স্ক কিন্তু ওর বিয়ে হয় নাই। ওর ফ্যামিলি অবস্থা খুব খারাপ ছিল বলে ওর 4-5টা রাষ্ট্র করছে, তো এরকম দেখা যেতে বয়স 40-এর উপরে পার হয়ে গেছে। তো রাস্তায় একদিন ওর সাথে দেখা হয় কান্নাকাটি করতে, সে ও কাতার প্রথম গেছে আর কি।
ও কাতারি?
হ্যাঁ। তখন ওর আমি মা ডাকছি, তোর মা বলে ডাকি, তখন ওর কাছে আমি সব ঘটনা বলি যে মা আমার তো এমন সংসার এমন এমন সমস্যা। তখন ও কি করে আমার একটা নাম্বার দিছে যে পারবে তুই এই নাম্বারে যোগাযোগ করিস, কারণ মেয়েটা মনে করস তোর মতো এরকম অশান্তির মধ্যে, মেয়েটা একটা বাচ্চা হয়েছে।
আমি ঠিক বুঝলাম না, মানে যাকে আপনি মা ডাকলেন কাতারে, উনি আপনাকে এরকম একটা নাম্বার কেন দিল? মানে উনি চাচ্ছিল যে আপনার এই সংসারটা আসলে ভেঙে গিয়ে নতুন একটা সংসার হোক বা এরকম কোনো কিছু কি, বা আপনি ওনাকে কিছু বলেছিলেন এরকম?
না, আমি আমি বলছি যে আমার কষ্টের কথাগুলো, যে আমার সংসারে এমন এমন সমস্যা, ঠিক আছে সবকিছু ওরা বলার পরে মানে ও আমার নাম্বারটা দিছে আর কি। আমার কাছে একটা আমার একটা বান্ধবী আছে, ঠিক মনে করো তোর মতো এরকম সমস্যা হ্যার সংসারে।
আচ্ছা,
তো দেখ হ্যাঁ মনে হয় হ্যাঁ জামাই ডিফোর্স দিয়ে দিছে, তুই দেখ ওর সাথে কথাবার্তা বললা তোর কেমন লাগে, যদি কথাবার্তা ভালো লাগে তাই দরকার দেশে কদিন 6 মাস পরে চুরিতে যাবি, যে তো দেখে বিয়ে শাদী করে লাবি।
আচ্ছা,
তখন নাম্বার দেওয়ার পরে একদিন সকালবেলা ফোন দিই, ফোন দেওয়ার পরে কথাবার্তা হয়, তো রং নাম্বারে তো প্রথম একটু অন্য টাইপের মিথ্যা কথাই কিন্তু হয় প্রথম অবস্থা, যে কেন ফোন দিছি বা কোথায় ফোন দিছি মানে ওগুলো ওরা আমি সম্পূর্ণ বাংলায় বলি নাই। তুমি বলছি আপনি কি সেলিম ভাইয়ের বউ? কোনা আমি তো সেলিম ভাইয়ের বউ না, মানে প্রথম মানে এটা দিয়ে ওর কাছে কথা শুরু করি আর কি। তখন এরকম ভাবে কতক্ষণ কথা হওয়ার পরে জিজ্ঞাসা যে আপনার স্বামী কি করে, তখন বলতেছে আমার স্বামী মারা গেছে।
মহিলার নাম কি ছিল?
ওর নাম ছিল নাজমা।
নাজমা কি মেয়েটার নাম ছিল? নাজমা,
মেয়েটার নাম ছিল নাজমা।
নাজমা, ওকে।
ফ্যামিলি ওর ফ্যামিলি অবস্থা ভালো ছিল, সাপ্তাহিক কথা বলার পরে মানে ওর প্রতি আমার একটা মায়া জমা যায় বা ও মানে এরকম কিছু দেখাইছে যে আমার আমার প্রতি ওর মায়া হয়ে গেছে। তখন ও একদিন আমার বলতেছে যে আমার তো মনে করেন বাচ্চাটা নিয়ে চলে এনে খুব সমস্যা, আমরা ঢাকা কদমতলি থাকি, তো বাচ্চার আব্বা মনে করেন আজকাল 4 মাস হয়েছে আমার তো চলে গেছে, কাউন টাউন কোনো কিছু দেয় না, বাসা ভাড়া দেয় না, আমিও মনে করেন ছোট একটা বাচ্চা নিয়ে কাজকাম করতে পারি না, আমার মার কাছ থেকে এনে এনে চলে, তো এই মাসে বাসা ভাড়াটা দিই এরকম পর্যন্ত নেই। তখন আমি ওই দিন 10,000 টাকা দিই প্রথম, এরকম ভাবে টাকা পয়সা দিয়েই ওর সাথে দিন রাত 24 ঘন্টায় কথা হয়। তো এর ভিতরে ও বলতেছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বলছি হ্যাঁ, যদি আমার দেশে আসে যদি আমার দেখতে ভালো লাগে বা সবকিছু হয় তাহলে দেখে আমি বিয়ে শাদী করবো। তখন আবার করতেছে তাহলে আপনি আমার মার সাথে কথা বলবেন, বলবেন কি যে এই মুহূর্তে আপনি আমার বিয়ে করতে চান, দেখবেন আমার মা কি বলে। তখন ও রাতে 2টা আংটি মনে নতুন বানাইছে না কর্তৃক আনছে কিন্তু তা কইতে পারি না, কিন্তু ওর মার কাছে বলার জন্য বলছে যে 2টা আংটি আমি ওরে দিছি।
আমি ঠিক বুঝলাম না, মানে কে কাকে বিয়ে করার কথা বলেছে? নাজমাই আপনাকে বিয়ে করার কথা বলেছে?
হ্যাঁ হ্যাঁ।
নাজমা কি জানতো না আপনি বিবাহিত?
হ্যাঁ, নাজমার আমি বলছি যে আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে।
তারপরেও কেন বিয়ে করার কথা আপনাকে বলছে?
তারপরে বলছে যে ওর ভিতরে যে সমস্যা আছে অনেকগুলো প্যাচ আছে ওর ভিতরে, এটা তো আমি জানি না।
না না না, প্যাচ তো আপনার ভিতরে আমি পাচ্ছি, কারণটা হচ্ছে আপনি বিবাহিত থাকা অবস্থায় আরেকটা মহিলার সঙ্গে আপনি কেন কথা বলতে যাবেন? যদি আপনি কথা বলতেই যান তাহলে সেখানে তো একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যটা কি ছিল?
উদ্দেশ্যটা ছিল যে ওরে আমি বিয়ে করবো, এবং আমার আগের বউ যেটা এটা মনে করেন আমার আব্বা আমার আমি বলছি যে আমি ওরে নিয়ে খামো না, কারণ এরকম ভাবে মনে করেন ঝগড়াঝাটি টিটি আছে আমার পোলাটা বয়স মনে হয়।
সেই উদ্দেশ্যটা কি উনি পরিষ্কার ছিল না? নাজমা কি বিষয়টা
পরিষ্কার ছিল?
তো সেক্ষেত্রে সে তো ঠিকই স্টেপ নিয়েছে, সেখানে আপনি তাকে কেন প্যাচ খোঁজার কথা বলছেন? যাই হোক বলুন, তারপর কি হলো?
তখন ওর মার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে বলতেছে
কার মার সাথে?
নাজমার মার সাথে।
নাজমার মার সঙ্গে কথা হয়েছে?
হ্যাঁ, নাজমার মার সাথে কথা হয়েছে। নাজমার মা বলতেছে কি ওর যে তো এরকম এরকম সমস্যা, মেয়েটার মনে করো এক জায়গায় বিয়ে ঠিক করছিলাম, তখন মনে করো এই রং নাম্বার এই ছেলের সাথে সম্পর্ক ছিল, ছেলেটার বাড়ি ছিল বিক্রমপুর।
আচ্ছা,
ছেলেটার নাম হচ্ছে আকবর, ওর সাথে সম্পর্ক হয়ে বিয়ে ঠিক করার পরে গায়ে হলো দিন রাতে ও পালাইয়া গেছে, পালাইয়া যাওয়ার পরে মেয়েটার আর আমরা আনি নাই এবং ওর বাপের বাড়িতে জায়গা দেয় না। তাহলে আমাদের গ্রামে মনে করাইতে পারে না। বাপে মনে করো সবাই করে দিছে, মানা করে দিছে যে নাজমা যেন আমাদের গ্রামে কারো বাড়িতে কোন জায়গা না হয়, কিন্তু ওর গ্রামের মধ্যে ওর বাপে মানে একটু ডাপারশালী আর কি।
নাজমার বাবা?
হ্যাঁ।
ওকে।
ওর সৌদি আরবে পেট্রোলিয়া আছে। তো
নাজমা কোথায় ছিল? নাজমা তখন বাংলাদেশে?
নাজমা বাংলাদেশে।
আচ্ছা।
নাজমা ঢাকা কদমতলি থাকতো।
ওকে।
কইতেছে কো যদি এরকম হয় তাহলে তুমি এক কাজ করো, মোবাইলে বিয়েটা করে রাখো, তুমি দরকার দুই এক মাস পরে ছুটিতে আসা দাও। তখন আমি কিছু না মোবাইলে বিয়ে করবো কেন, আমার আব্বা আম্মার সাথে কথা বলে দেখালুই আব্বা আম্মা কি বলে। তখন হ্যাঁ কইতেছে আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা আম্মার সাথে কথা বললে তুমি আমার জানাও।
তখন আপনার বিবাহিত বউ খাদিজা কোথায় তখন?
খাদিজা তখন ওর বাপের বাড়িতে। বাচ্চাটা তখন ওর সাথে।
ওর সাথে কি আবার মামলা করেছে?
আবার মামলা করছে আমার নামে। আমি বিদেশ।
কিসের মামলা সেটা?
এটা যৌতুক মামলা যে আমি বিদেশ যাওয়ার টাইমে আমারে আবার 1,00,000 টাকা দিছে। ঠিক আছে, আমি বিদেশ যাওয়ার টাইমে এখন মনে করেন টাকাটা আমার দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই বইলা আর উল্টা ওদের কাছে 1,00,000 টাকা দাবি করতেছি আমি।
ওকে। এই মর্মে আপনার নামে আরেকটা মামলা করে
দিয়েছে। মামলা দিছে মানে এটাতে মানে সবচেয়ে মনের মধ্যে কষ্ট লাগলো আর কি, যে আমি বিদেশ আসলাম 1.5 বছর হইল আর হে আমার নামে এখন মামলা দেয়, আমি ওর কাছে যৌতুক দাবি করছি। তখন মনে করেন যে মামলাটা তেমন একটা ইয়েও হয় নাই, যখন আমার বিদেশ কোম্পানিতে ইমেল পাঠাইছি, আমার আকামারে অপারে ফটোকপি পাঠাইছি, তখন যেতেছে মামলাটা একটু হালকা হয়ে যায় আর কি। ওর বাপের বাড়িতেই তখন আমার মার সাথে ওর নাজমার বিষয়ে কথাটা বলি যে মা মনে মন আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, মেয়েটা নাকি ঢাকাতে আব্বারে পাঠাও যায়, আব্বা যায় দেখাও। মা কইতেছে কি যে না কুমিল্লার মেয়ে বিয়ে করা মনে। তখন আমি কইতেছি মা কুমিল্লা সব মেয়ে তো খারাপ না, ভালো অত থাকতে পারে, কোনা হেদিকে যাবো না কুমিল্লা যাবো কেমন দেশে কি মেয়ের অভাব আছে, তুই কি করছস কি না করছস, তুই কেমন চলস না চলস এলাকার মানুষ সবাই জানে, দেশে থেকে মেয়ে বিয়ে দিব না মেয়ের কি অভাব হইব। তখন আমি এই কথা বলার পরে মার একবার আমি রাজি করাইতে পারি না, তখন আমি মার ফোনটা রেখে দিই, রেখে দিয়ে আর ওর কাছে ফোন দিই, দেখো মা তো এরকম এরকম বলে, আপনি যদি আমার চান তাহলে আমার কালকার ভিতরে বিয়ে করতে হবে, কালকার ভিতরে যদি বিয়ে করেন তাহলে আমার পাইবেন, নয়তো আমার পাইবেন না। তখন আমি কইছি যে এটা কেমনে সম্ভব, তোমার আমি দেখি নাই, একটা কইলাম যে একটা ছবি পাঠাও আমার হ্যাঁ ছবিও পাঠাইতে পারতেস না, তো আমি কেমনে বিয়েটা করব। তখন মনে করেন ও আমার ইডার কসম দেয় যদি আমি বিয়ে না করি তাহলে মরে যাইব, ডর ভয় দেখাইব। চিন্তা ভাবনা করলাম যাই হোক কপালে যে ইডা সেই দিব, কিন্তু এমনি মোবাইলে হ্যাঁ অনেক অনেক মধুর ভাষায় কথা বলতো আমার, যাতে আমার মন মনটা এত নরম হয়েছিল ওর প্রতি যা ভাই আমি বইলে শেষ করতে পারব না।
ওকে।
তখন ওর মতোই আমি মোবাইলে বিয়েটা করি। এই কাজী বিশটা ছিল মনে হয় নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ওদের বাড়ির পাশাপাশি বেশি দূর না। তো এখানে কাজী অফিস আমার বলছে কি যে আপনি বলবেন কাজী জিগাইলে বলবেন যে আপনি আমার দেবর লাগেন, ঠিক আছে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আমার শাশুড়ি এটা আমার শিখাই দিছে যে তুমি বলবা কি যে দেবর যে আমার বড় ভাই মারা গেছে, এখন আমি আমার বাবিরে সন্তান সহ আমি রেখে দিব,
মানে বিয়ে করছে।
হ্যাঁ, কিন্তু আমার বাপ মা রাজি না, এই বললে আমার শ্বশুর বাড়ির থেকে আমি বিয়ে করবো।
আপনার বাবা মা রাজি ছিল না বিয়েতে?
আমার বাবা মা রাজি ছিল না। এবং
বাবা মাকে কি বুঝিয়েছেন?
আমার বাবা মার তখন মানে আমি কইছি যে বিয়ে করি নাই, কিন্তু আমি
না 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 আপনি বাবা মাকে যখন আপনি ফোনে বিয়ে করার কথা আসছে তখন বাবা মাকে কি বুঝিয়েছেন যে ওরা এরকম একটা প্রস্তাব দিচ্ছে, এগুলো কি বাবা মার সঙ্গে আলোচনা করেছিলেন?
হ্যাঁ, আমার মার সাথে কথা বলছি যে মা যে কুমিল্লার একটা মেয়ের সাথে আমার যেহেতু সম্ভব কইছি তুমি যাই দেখ আসো মেয়েটা কেরকম, ঠিক আছে। তখন আমার বাবা মানে একবারই রাজি না, বাবাও না মাও না, যে কুমিল্লা বিয়ে করাইবো না,
কুমিল্লার নাম শুনেই বিয়ে করাবে না?
না, কুমিল্লার নাম শুনে বিয়ে করাইব না,
দেখতেও যায়নি?
না।
ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা, আমি জানি না এলাকা ভিত্তিক এরকম কোন ব্যবসা পার আছে কিনা। ওকে।
তখন পরবর্তীতে তখন কাজী আমার জিজ্ঞাসা যে আপনি কি বিয়ে করছেন, তখন আমারে ওরা বলছে বিয়ের কথা না বলার জন্য, যে আমি যে বিয়ে করছি এটা না বলার জন্য, আমার বড় ভাইয়ের মারা গেছে, আমার বড় ভাইয়ের বউ বাবিরের সন্তান সহ আমি রেখে দেবো, কিন্তু আমার বাপ মারা যায় না, এই জন্য আমি মনে করেন শ্বশুর বাড়িতে এলাকায় বিয়ে করতেছি। তখন কাজী যেভাবে জিগাইছে ওরা যেভাবে শিখাই দিয়েছে আমার এরকম ভাবে আমি বুঝতেছি, যাই হোক এক সেলাতে বিয়েটা হয়ে যাক। তখন মনে করেন বিয়েটা করি, বিয়েটা করার মনে করেন 4-5 দিন পরে কইতেছে আপনি দেশে আইবেন যেমনি হোক, আমি দেশে তো সুডি আওয়ার টাইম রয়েছে আরো 4 মাসের মতো, কারণ আমার 2 বছর শেষ না হলে আমার সুডি দিব না।
ওকে।
তো ইমার্জেন্সি সুডি দিতে পারবো 15 দিনের সুডি, হাফ ডাউন নিজের টিকিট কেটে দিতে হবে। তখন আমার কইতেছে হাফ ডাউন নিজের টিকিট কেটে আইবেন, টাকা লাগে আমি দিব। আমি কইতে মনে করো টাকা লাগে তুমি দিবা, কিন্তু আমি তো হাফ ডাউন টিকিট দিতেছে ব্যক্তিন 40,000 টাকা মতো করেছি, আর বাড়িতে এলে তো আমি খাইলে আইতে পারুম না, এবং বাড়ি ঘরে যারা আছে আত্মীয় স্বজন অনেকে বিদেশ যাওয়ার টাইমে দিয়েছে 500,000 দিছে একটা কিছু কেনার জন্য, তো সবাই তো একটা আশা করছে যে অন্তত একজন একটা কিছু আইনে দিমু, একটা শ্যাম্পু দিবা একটা সাবান দিই এরকম, তো সবার জন্য আমার কম বেশ আনতে হইব।
তারপরে বিয়েটা সম্পূর্ণভাবেই গোপন থাকলো আপনার ফ্যামিলির কাছে, তখন পর্যন্ত গোপন?
গোপন।
ওকে।
তখন কাতারে যারা ছিল আমাদের, আমার এক ফুফাতো ভাই ছিল নাম শামীম, আরেক বন্ধু ছিল, একজনের নাম মকবুল, একজনের নাম মোস্তফা ভাই। তো জানি না ওরা কি জীবনের গল্পটা কি এখনো শোনে কিনা, কিন্তু বাংলাদেশে থাকতে আমরা একলগে বসে শুনতাম।
ওকে।
হ্যাঁ, তবে যদি শুনে থাকে তাহলে হয়তো বুঝতে পারবো আমার কথাগুলো সত্য কিনা মিথ্যা।
যাই হোক, বলেন তারপর।
কিন্তু শামীম ভাই, মকবুল, মোস্তফা ভাই তিনজন আমার চাইজন, একমত আমরা চাইজন জানতাম যে আমি বিয়েটা করছি। কিন্তু মোস্তফা ভাই আমার বলছে যে দেখো, তোমার দেহে নাই, জানে নাই, হুনে নাই, তোমার বউ আছে, বাচ্চা আছে, তুইও মেয়েটা তোমার কাছে বিয়ে হইব। আমার কাছে মেয়েটা তেমন একটা ভালো মনে হয় না।
এবং আপনিও তো একই কাহিনী ঘটেছেন, আপনি জানেন না, শোনেন না, দেখেন নাই, বোঝেন নাই, আপনি একটা মেয়েকে বিয়ে করে ফেললেন।
তখন মানে আমার যে আমার একটু ছিল যে রাগ ছিল আমার আগের বউয়ের প্রতি, যে আমি মানে বিয়ে একটা কর্ম ভালো হোক খারাপ হোক মানে বিয়ে আমি একটা কর্ম, মানে এরকম মানে আমার একটা রাগ ছিল। এই রাগের মাঝে মানে আমি বিয়েটা করি আর কি।
কত সালে করলেন
এটা? 2016 14 ফেব্রুয়ারি। তো এরকম ভাবে সামনে আগে দেখাইতে আমি গত পয়লা বৈশাখের দিন সকাল 9টা বাজে বাংলাদেশে আসি। বাংলাদেশে আইসা ওরে দেখলাম, কিন্তু ওরে দেখে মনে করেন আমার একদম মাথা মাথা ঘুরে গেছে, যে আমার বয়স চলে 25 আর বয়সটা মনে করেন কমপক্ষে 32-34 হইব।
ওকে।
এরপর দেখতে অনেক মোটা শ্যামলা। তখন মনে করেন আমি কি করবো, যে কি পালামু, পালাই কি বাড়ির যাবো নাকি ওর কাছে যাবো। তখন আমি, ও কিন্তু আমার চিনতেছে না, আমি ঠিকই ওর দিকে আমি অনুভব করছি যে এ হইব, এবং মোবাইলে কথা কইতেছি যে তুমি কোথায়। তখন কইতেছে যে আমি 1 নম্বর গেটের ওই যে পিলারটা গুড়ির মধ্যে খারা,
মানে
বাচ্চা বলে নিয়ে।
আচ্ছা।
তখন ও মানে মাইকু নিয়ে গেছে আমার রান্নার জন্য মিরপুর 1 নম্বর ল্যাবরেটরি র্যাপ ক্যাম্প, র্যাপ ক্যাম্পের ভিতরে বাসা নিছে।
ওকে।
তখন দেখা মানে আমি অনুভব করছি, তখন চিন্তা করি দেখি ওরা তুই ফালামো নাকি। আরেকবার চিন্তা করি এখন যদি বাড়ির যাই, কারণ আমার নিজের থেকে টিকিট কেটে আইছি যে 2 বছর আগে তো আমার ছুটি দিব না, বাড়ির গেলে তো সমস্যা হইব, আব্বা মা অনেক কিছু বলবো, টাকা পয়সা ঋণ টিন করে বিদেশ গেছি। তখন কি করি ওর কাছে ধরা দিই, তারপরে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে দেখি
আপনি যে বাংলাদেশে আসতেছেন এটা আপনার বাড়ির লোকজন জানতো না?
না, কেউ জানতো।
তখন আপনার প্রথম স্ত্রী আছে? তখন আপনার?
হ্যাঁ আছে।
তারপরে আপনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপনার দ্বিতীয় বিয়ে, তো দ্বিতীয় বিয়ের যে বউ ছিল নাজমা, সে কি বলতো না যে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও বা এরকম কোনো কিছু?
এরকম তখন কিছু বলতো না,
তখনও কিছু বলতো
না।
ওকে।
যখন বাংলাদেশে আসি, আসার পরে দেখি মানে এত আদর করে নিজের হাতে কি কম খাওয়ায় দেয়, গোসল করায় দেয়। যেদিন পয়লা বৈশাখের দিন গেছি, যাওয়ার পরে মিরপুর 1 নম্বরে যায় মনে করেন মার্কেটে, তো আমার 4টা প্যান্ট কিনে দিছে, 4টা শার্ট কিনেছে। আমার বলছে তোমার কোন কাপড় চাপড় আনবা না, ওই যে আমার গায়ে যে বর্তমান যে সাথে এই শার্টটাও কিনে দিছে গত বছর পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা যাই কিনে আনছি। তো দিই ও আমার এত আদর করে বলার বাড়ি ঘুমায় থাকলো দিই, যে আমার মাথার মধ্যে হাত দিয়ে রাখে, বা এমনি যে একটা বাচ্চা আছে, ওর একটা বাচ্চা আছে, বাচ্চার প্রতি ওর খেয়াল নাই, কিন্তু আমার প্রতি সব খেয়াল ওর প্রতি, মানে এইসব দেখে মানে ওর আমার আরো বেশি ভালো লাগছে। যে আমি তো আগে একটা বিয়ে করছি, আমার কই আমার আগের বউ তো কোনোদিন এরকম ভাবে আমার সাথে এত সুন্দর ব্যবহার দেখায় নাই। এরকম করতে করতে মনে করেন যে 1 মাসের মতো হয়ে যায়। তখন আমার এক বন্ধু মনে বইলা দিছে যে বাড়িতে, যে ও কি বাড়িতে গেছে না
1 মাস। তখন আপনি বাংলাদেশে?
বাংলাদেশে মিরপুর 1 নম্বরে।
এবং আপনার ফ্যামিলির লোকজন কেউ জানে না?
কেউ জানে না। আমি ইন্টারনেটেতেই কল দিই, বিদেশে আমি একটা ডলারের ব্যবসা করতাম, যে মোবাইল দিয়ে যে ডলার দিয়ে কথা বলে আর কি। আমার এই ডলারটা মনে করেন বাংলাদেশে সাপোর্ট করতো, ইন্টারনেট নাম্বার যেহেতু।
ওকে, ইন্টারেস্টিং। তো আপনি আপনার নিজের সন্তানকেও দেখতে ইচ্ছে করলেন ওই সময়টাতে? কতদিন পরে দেশে ফিরলেন?
দেশে পিসি 18 মাস পরে।
সিচুয়েশন মানুষকে কখনো কখনো এমন কোন জায়গাতে নিয়ে যায় যখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান বলতে আমি এই কারণে এটাই বোঝাচ্ছি যে ওর জীবনের সবচেয়ে বড় ভুল ওই মুহূর্তে সে যেটাকে মনে করেছে সেটা হচ্ছে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করাটা, কারণ হি ওয়াজ নট হ্যাপি। হ্যাঁ, এবং মানুষ যখন অসুখী অবস্থায় থাকে তখন মানুষের ধারণা করাটা খুব মুশকিল হয়ে যায় আসলে তার জন্য ভবিষ্যৎ যেটা আসছে সেটা ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, কারণ মানুষের ওই সময়টাতে খুব ক্ষুধা তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়, এবং সেই ডিমান্ডটা হচ্ছে একটু যদি সুখ পেতাম, সেটা যে কারো কাছ থেকেই হোক না কেন, এবং ওই সময়টাতে সেটা মেকি হোক, ফেক হোক বা অন্য কোনো কিছু হোক, ভুলভাল হোক, যেটাই হোক না কেন, এসে যদি কেউ পাশে দাঁড়ায়, মানে খুব তপ্ত গরম মানে আগুন পরিস্থিতির মধ্য দিয়ে প্রচণ্ড রকম পিপাসায় আপনি যদি ঠান্ডা এক গ্লাস পানি পান, তাহলে আপনার যেরকম ফিল হবে ঠিক ওই সময়টাতে তাকে সেরকম ফিল হয়। কিন্তু ঠান্ডা তো আসলে বেশিক্ষণ ঠান্ডা থাকে না, ওর ক্ষেত্রে অনুমান করব না আমরা, কারণ জীবন নাটকের চেয়েও নাটকীয় কি ঘটেছে সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। পাঁচ মিনিটের ব্রেক প্রিয় শ্রোতা, ঠিক রাত বারোটায় ফিরছি। এফাকে আপনাদের সবাইকে আরেকটা কথা বলতে চাই, যারা ওকে দেখার জন্য আসতে চান নক করতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কেব্রিয়া নামে, লাইক দিস পেজ। ওকে ফিরে আসছি ঠিক রাত বারোটায়।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
আপনাদের কি মনে আছে জীবনের প্রথম মোবাইল ফোনটার কথা, ওই ফোনের সাথে জুড়ে থাকা সব সুন্দর স্মৃতিগুলোর কথা, নতুন মোবাইল ঘরে এলে সবার উৎসাহ আর মাতামাতির কথা, মনে আছে প্রিয়জনকে করা প্রথম SMS এর কথা, কাছের মানুষ দূরে চলে গেলেও ফোনে তার কণ্ঠ শুনে কেঁদে দেওয়ার কথা? এসব মনে থাকলে নিশ্চয়ই মনে আছে এই আনন্দ হাসি কান্নার দিনগুলোতে আপনার সাথে ছিল নকিয়ার দারুণ দারুণ সব হ্যান্ডসেটগুলো। আর এখন আরও উন্নত রূপে আবার আপনাদের জন্য এলো নোকিয়া 3, আর এর সাথে থাকছে রবির 2400 টাকা সমমূল্যের আকর্ষণীয় সব বান্ডেল। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close Up presents Hello 8920 Close Up, the closer the better. স্বাগত আরো একবার শুনছেন ABC রেডিও ফ্যামিলি 9.2। সময় রাত বারোটা। এই বৃষ্টি স্নাত ঠান্ডা ঠান্ডা রাতে যারা আমাদের সাথে আছেন তারা নিঃসন্দেহে একেবারে কোর লিসনার আমি বলবো, কারণ এরকম সময়টাতে অনেকেই ঘুমিয়ে যান। ঢাকার বাইরে থেকে যারা শুনছেন, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে আমাদের অ্যাপ দিয়ে শুনছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানটিকে নিয়মিত এরকম সাপোর্ট এবং ভালোবাসা দেবার জন্য। আমার সঙ্গে যিনি রয়েছেন তার গল্প আমরা শুনছিলাম, তার কাছেই ফিরতে চাই। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে চান, ফোন করবেন আমাদেরকে এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম তারপর।
হ্যাঁ, তারপরে আমি ভাবলাম যে ও আমার এত আদর করে, ওর একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটার আমি অনেক আদর করি।
ওকে,
যে ওর মন পাওয়ার।
আপনার চেয়ে বয়সে কত বছরের বড় ছিল নাজমা?
কমপক্ষে 8-10 বছরের বড়।
এটা আপনাকে ফোনে বলে নাই?
না, ও আমার বলছে ওর বয়স 25 চলে। তো আমি চিন্তা করলাম যে আমার বয়স তো 25 চলে নাই,
সেম বয়স।
বিয়ের কাবিন নামাতে ওর বয়সটা 25ই দিছে।
আচ্ছা,
আমার বয়সও 25ই দিছে। তো তারপরে দেয়া যেতেছে যে কাবিনে কাগজটাতে সাইন করি দেশে আসার এক মাস পরে। ওদের কুমিল্লাতে যায় আমি কাবিনে কাগজে সাইন করি। কাজী আমার জিজ্ঞাসা করছে যে ও তোমার কি হয়, আমি বলছি যে আমার ভাবি হয়। কাছে যাই হোক বাবা, আসলে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, ভাই মরে গেলে যদি দেবতাহে রাখলে এটা মেয়েটার সুখ হইল, যেটা একটা বাচ্চা আছে বাচ্চাটার সুখ হইব। কাবিনে সাইন করে তখন মনে করেন রাত্রে 2টার দিকে বাড়িতে আসি, ঢাকা মিরপুরে আসি। কিন্তু ওদের বাড়ি এই কাজী অফিসের থেকে একটু পাশে, কিন্তু ওর মাও বলে নাই যে আমাদের বাড়িতে আস, ওর বোনেও বলে নাই। এবং ওর বোন যা যা বলছে আমি বিদেশ থেকে তা আনছি, ও আমার যা যা বলছে বোনের জন্য সবকিছু আমি আনছি, কিন্তু ওদের মধ্যে সবাই বিদেশি। তারপরে আমার কাছে যা যা চাইছে আমি নিয়ে আসি। তো এরকম ভাবে সুন্দরভাবে দিনকাল যা, ওর বাচ্চা রাত্রে আমি ঘুম থেকে উঠে পিঠা বানিয়ে দিই, ওর ঘুম ভাঙে না। ওর বাচ্চারা 2 বছর বয়স ছিল, ওর বাচ্চা মনে করেন রাত্রে বিছনায় প্রস্রাব করে দেখে আমি বাথরুমে নিয়ে প্রস্রাব করাই। তো একদিন কি বিয়ে ভাই, যে রাত্রে মানে 1:30 বাজে আমি বাথরুমে নিয়েছি, কারেন্ট ছিল না। ওরে কুলে করে বাথরুমে নিয়েছি, নেওয়ার পরে বাথরুমের মধ্যে অনেক বাথরুমে রন ফুয়ে থাকে না, নিচে পিছলা হয়ে যায় না। তো এরকম ভাবে মানে একটু পিছলার মধ্যে পাড়া লাগছে। আর ও কি করছে মানে এই মুহূর্তে ও চিল্লাম দিয়ে উঠছে, আর মানে এরকম বাচ্চারা অনেকে আছে না যে একদম মুরান দিয়ে ওঠে, তখন আমার কুলে হাতের দিকে মানে পড়ে গেছে, নিচে পড়তে দেয় নাই। তারপরে আমি বসে আমার কুলের মধ্যে দৌড়ে গেছি, কিন্তু ওয়ালের মধ্যে বসা লেগে ওর টুটের হানি একটু রক্ত বেরিয়ে গেছে। তখন ও আইসে, ও আইসে মনে করেন মোবাইলের লেট টিপটা কয়াসিনের ঠুট দিয়ে রক্ত বাড়িছে, আপনি কি মাইরা লেবার আনছেন আমার পোলারে তরিতে? আপনি তো আমার পোলারে মারার লেগে আনছেন। আমি কি না দেহ এমন এমন সমস্যা, কিন্তু ওর আমি রূপা বলে ডাকতাম,
রূপা নাজমাকে।
হ্যাঁ,
ওকে।
তখন আমি বলতেছি যে রূপা না, আসলে কি আমি ওর করাইতে আনতে কেন, প্রতিদিনই তো আমি আনি, তুমি দেখো না। তো আজকে আমি ওর মারে লানো লেগে আনমুখে, ওর আমি এত আদর করি, তুমি মা তুমি ডাক দিলে যায় না, আমি ওর আপন বাবা না, তারপর আমি ডাক দিলে যে কোনো জায়গায় আমার 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 সাথে সাথে ও যাইতে স্যার, তুমি কথাটা কেমনে বললাম মুখ দিয়া। তখন ও কি করতেছে চিল্লা চিল্লি করতেছে, পরে বাড়িওয়ালা উঠছে, বাড়িওয়ালার আমাদের সাথে থাকতো, উঠাইতে পরে বাড়িওয়ালার মোবাইলে লাইট টিপে দেখাইতেছে যে দেখেন আমার পোলারিও মারে লাগানোর চেষ্টা করছে।
বিয়ের কতদিন পরে এটা?
বিয়ার 30-32 দিন কাবিনা কাগজটা সাইন করে আসার পরেই মানে 2-3 দিন পরের থেকে মানে এই ঘটনাটা ছোট বাচ্চা ওর প্রতি তো আমার কোনো আও নাই ওর যেভাবে বলি এইভাবে মনে করেন
ঠিক আছে তারপর
তারপরে বাড়িলার দেখাইতেছে বাড়িলার কইতেছে ক পারবেস তুই কি সত্যি ওরে মারবার নিছস আমি কি খালো আপনারা তো দেখেন ওরে আমি খেয়াদর করি কোনা এটা তো ঠিকই
বাচ্চার বয়স কত ছিল
2 বছর
ও বাচ্চা তো বলতেও পারে না মুখ
না
আচ্ছা
বাচ্চা ঠিক করে বলতেও পারে না তখন মনে করেন কি করি রুমে যাই আমি শুয়ে থাকি দেখি বাইরের গেটে আইসা 2-3 ছেলে মনে হয় গেট টোকতেছে আমি গেট খুলতে যাই তো যাই দিই তালা মারা তখন বাড়িয়ালি যায় খুলছে খোলার পরে এই এলাকারই ওগুর দেশি আর এখানে যেখানে থাকতো এখানে মনে করেন সবাই ওদের ভাই বাইরাদার তখন এরা আইসা দেখে যে এই পোলার মুখের মধ্যে রক্ত বাইরেছে তখন মনে করেন ওরা কইতেছে ক এসিন্ডে মারা লন লেগে নিছে ঠিক আছে এমনি আজকে একদিন ধরে আমার লগে খারাপ ব্যবহার দেয় আমি কি খারাপ ব্যবহার দেয় তোমার লগে তুই পর্যন্ত তুমি ছাড়া তুই করে আমি কথা বলি নাই মিথ্যা কথা বলো এবং বাড়িয়ালা আছে বাড়িয়ালি আছে ওরা জিগায় দেখেন তখন কি কইছে যে আমার এই 3টা পোলা কইতে তুই বাইরে যা বাইরে যাওয়ার পরে মনে করেন আমারে অনেকক্ষণ মনে করেন যে একটা ঘুষেছে টুইসেছে ঠিক আছে মানে আমার নাক মুখ এরকম কপাল টপাল সব ফুইলা গেছে তখন মনে করেন আমি বাড়িতে ফোন দেওয়ার পরে আমি আমার মারে আমি বলি যে মা আমি তো বাংলাদেশে আছি ক কেন তখন মার কাছে মিথ্যা কথা বলি আমাকে আমার কোম্পানি কাজে একটা কাজে আমার পাঠাইছে মাত্র 1 সপ্তাহ লেগে তো আমি বাড়িতে আইলে সর্বোচ্চ মনে করে 1 দিন থাকতে পারবো কারণ আবার আমার কোম্পানি কাজে ঢাকা এসে পড়তে পারবো তখন মনে করেন আমি আমার জিনিসগুলো কোনো কিছু নিয়ে নেই যে বাড়ির লাগে যেসব জিনিস আছে এই জিনিসগুলো আমি নিয়ে নেই তখন সারা রাত মিরপুর 1 নম্বরে একটা যে রাস্তার মধ্যে সবজি বিক্রি হয় মানে পাইকারি দরে সবজি বিক্রি হয় তো এখানে দেখতেছে আমার লগে টাকা পয়সা আছে অনেক মোবাইল টোবাইল আছে আংটি আছে চেন আছে গলায় মানে একটু সেফ মতো এত রাত্রি মনে করেন এই সময় 1:30-2 বাজে গেছে কোন জায়গায় হোটেলে আমি থাকতে পারবো না তখন এগুলা চেন টেন খুললে আংটি খুললে পকেটে ঢুকাই রাখছি মোবাইলটা তখন লুঙ্গি পরা ছিল মোবাইলটা কুঁচের মধ্যে তুই রাখছি আর টাকাগুলা মানে এরকম ভাবে বললা পলিটিনতে বললা যে ময়লা ময়লা মোলা তৈরি হয় না প্রায় 70,000 মতো টাকা ছিল ময়লা মোল্লার এখানে আমি পলিটিনতে বললা কি করছি ময়লা নিচে তৈরি রাখছি আর একটু একটু দূরে যায় খাড়াই রয়েছি যাতে যদি ময়লা অনেকে আছে যারা পরিষ্কার করা যদি এসে নিয়ে যায় তো টাকাগুলো তো আমি পাবো না তখন পোলো করতেছি টাকাগুলো এরকম ভাবে রাইটটা পোহাই রাইটটা পোহানোর পরে আমি মহাকালী চলে যাই হ্যাঁ থেকে পিক আপ
কত টাকা ছিল ওখানে
70,000 মতো ছিল
ওকে
আর বাংতি 500 ছিল এটা আমার পকেটে রাখছিলাম তখন যা মহাকালী চলে আসি ফজর আজানের পরে ফর্সা হয়েছে পরে দিয়ে তখন মনে করেন আমি বাড়িতে যাই এরকম লুঙ্গি পরি আমার মা একটু বুঝতে পারছে যে আমি মনে আরো আগে আইসি নয়তো বিদেশ থেকে আসছি আমি তো লুঙ্গি পরে আসার কথা না তো এরকম দেখে আমার কইতেছে বাবা কক সত্যি করে কত তুই কি কারণে বাংলাদেশে আইসস আর তোর তো সুদির টাইম এখন হয়েছে না আরো 5-6 মাস বাকি রয়েছে তো পরবর্তী টাইম মারে কইলাম যে মা এমন এমন তখন মা কইতেছে কত বাপে যদি হুনে আর হেরা যদি হুনে যে তো কাদি যারা ডিফোস দিছস না তাইলে মনে করস যদি মামলা তো মনে করস যাই তুই একটু মনে করস একটু ইয়া হয়েছিল সহজ হয়েছিল ভাবছিলাম যে কিছু টাকা পয়সা দিয়া শেষ করে দেবো কিন্তু যদি হুনে যে এরকম বিয়া করছস বা কাবিন টাবিন এরকম কোন প্রমাণ দেখতে পারো তখন আদালতে বাবা তুই ফাঁসিয়া দিবি তুই এই বাড়ির মেয়েদের থাকিস না তুই হ্যাঁ নিয়ে যা যাই একটা মিটমাট কর ওর সাথে কেমনে করলে কি হইব
নাজমার সঙ্গে মিটমাট করতে
ওর সাথে মিটমাট করতে তখন আমার মার সাথে নাজমা কথা বলে মোবাইলে এই দিনই আমার মার সাথে কান্নাকাটি করতেছে আম্মা ভুল করছি ঠিক আছে আমি ও আমার সাথে রাগ করে চলে গেছে এলাকা ছেড়ে আনতে চাইছিল টিয়া পয়সা কনের লেগে মনে করেন আমার থেকে ওরে মনে করেন যে 2-3 চর্তা পর দিয়ে আমার থেকে কিছু টিয়া পয়সা আদায় করবো কিন্তু আসলে এটা কি সত্য না মিথ্যা একমাত্র ও জানে আর ওই ছেলেগুলা জানে কিন্তু আমি দোষারোপ করবো না কারণ মারার পরে টিকে মনে করেন যে আমি যখন আইসা পড়ছি তখন দিকে মনে করেন আমার মোবাইলে ফোন দেওয়া তুই দেওয়াতে মোবাইলটা বন্ধ করি তখন আমার বাড়ির মোবাইলে ফোন দেয় কিন্তু আমার বাড়ির নাম্বারটা আমার মোবাইল থেকে রাইখা দিছিল কোন সময় রাখছি তা কইতে পারি না আমার বাড়ির নাম্বারে ফোন দিয়ে যাচাই করে আমি বাড়িতে গেছি কিনা তখন পরবর্তীতে মা কইতেছে ক যে দেখ বাড়িতে না থেকে হ্যাঁ নিয়ে যা আবার ঢাকা চলে আসি আর কি একদিন বাড়িতে তাই কে তারপর আবার আমি চলে আসি ঢাকা মিরপুর 1 নম্বরে আসার পরে দেখি আমার দিকে কান্নাকাটি করতেছে হাতে পায়ে ধুতেছে সরি আমার ভুল হয়েছে আপনি আমার মাফ করে দেন আমি জানি না যে এত বড় একটা ঝগড়া হয়ে যাইব তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো মনে করেন এরকম ভাবে প্রতিদিন বিকাল বেলা হলেও গোড়া গাড়ির মানে খুব শখ ছিল। একদিন চিড়িয়াখানা যেত, একদিন বোটানি গার্ডেন।
প্রথম স্ত্রীর সঙ্গে তখনও যোগাযোগ নাই? প্রথম স্ত্রী কিছু জানে না বিষয়টা তখন?
না, কোনো কিছু জানে না।
সে মামলা আপনি বাড়িতে এসছেন, আপনি এসে কোন প্রকার কোন সমস্যায় পড়লেন না?
না, কোনো সমস্যায় পড়ি নাই।
আচ্ছা, ছুটি কতদিনের ছিল আপনার কাতারে?
ছিল আমার কাতারে 15 দিনের, কিন্তু আমার যে ফোরম্যান আমি বলছি যে কয়দিন তাহা যাইব, যে আমার তো 15 দিনে ছুটি দিছে, আমি কয়দিন থাকতে পারবো। আরো বিরা কি যে বিয়া 2-4-5টা করলে এটার প্রতি আরো খুশি হয় বেশি, কারণ ও কইতেছে কেল লাগিয়া তুই ইমার্জেন্সি বাড়ি যাবি। ওরা আমি আরো বিয়েতে কইছি আর কি, যে আমি দেখ নতুন একটা বিয়া করছি, ঠিক আছে, আমার ওয়াইফে কইতেছে যাওয়ার লাগিয়া, তুই ইয়াও করিস 3 মাসের মতো তাই কাইস, আমি এদিক দিয়া আমার সাইন দিয়া দিই মনে, তুই 3 মাস পরে আইস। ও কইতেছে তোর আঁকা আমার মেয়াদ কই দিন, আমি আমার আঁকা আমার মেয়াদ আছে 3 মাসের উপরে। তো কই দেশে কয়েক এক সাথ আগে চুরি চলে আইতে পারো, স্টাইলে চলবো, কোনো সমস্যা নাই, থাকতে পারবি 3 মাসের মতো। তখন মনে করেন যে নাজমার মন এদিকে ঘোরাঘুরা করতে করতে দেখতে আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, 15-2 মাস হয়ে গেছে, আমার টাকা প্রায় 1,00,000 টাকার মতো, মানে ক্যাশ যে টাকাটা নিয়ে আসছিলাম এই টাকাগুলো হাতের টাকাগুলো শেষ। তখন আমি মারে বলি যে মা 20,000 টাকা দাও। কি করতি? আমি আমি তো মনে করো হঠাৎ করে আইসি, তা আমার তো কোম্পানি টাকা পয়সা দিছে না, তো আমি গেলে পরে আমি যে আর 4 মাস পরে আমার চুরির সময় দেবো, তখন মনে করো আমি হিসাব পাবো 70-80,000 টাকা বোনাস পাবো, তখন আমি দিয়া দেবো না। তখন আমার মা কি করে, আমার আব্বা না জানা মতে রাজমারে যে বিয়েটা করছে, আমার আব্বারও আমার মা জানতে দেয় নাই বা আমিও বলি নাই, তখন 20,000 টাকা আমার এক ফুফুর টিকা লোন হিসাবে এনে দেয় যে মাসে মাসে 2,000 টাকা লাভ দিতে হইব। এনে দেওয়ার পরে আমি ওর নিয়ে আবার খরচ করি, খরচ টরচ কইরা যখন টাকা পয়সা কমে গেছে, তখন একদিন ও আমার বলতেছে কি ক আমি আপনাদের বাড়িতে যাবো। আমি কই না আমাদের বাড়িতে তো এখন নিতে পারো না, তোমার আমি বলছি না যে আমাদের বাড়িতে নিতে হইলে আরো কমপক্ষে বছর খানে অপেক্ষা করতে হইব। তখন আমার কইতেছে কোথায় আপনি সেদিন বাড়িতে গেছেন কেন? এটা হচ্ছে আপনি একটা সুতা দেখা গেছেন, মেনু তো গেছেন আপনি আগের বউর লোক দেখা করতে, আপনি আমার নিয়ে খাবেন না আগের বউ নিয়ে খাবেন বলেন,
সন্দেহ করা শুরু করেছে।
হ্যাঁ, তখন 15-2 মাসের মতো চলে আর কি আমার ছুটিটা। তখন আমি বলি যে দেখো হ্যারে নিয়ে খামো না, বইলা মনে করো আমি বিয়ে করলাম তোমার কাছে সবকিছু বইলা করলাম, হ্যারে নিয়ে তো আমি খামো না, যদি না খান তাইলে ওরে এই মুহূর্তে ডিফোর্স দিতে হইব। আমি কি ডিফোর্স দিতে হইব? তে ওর ডিফোর্স দিতে গেলে মনে করো 5-10,000 টাকার মতো খরচ আছে, কিন্তু আবার যদি আমি বাড়িতে যদি টাকা চাই, আমার তো মনে করো আমার বাপ জমিদার না, আমার কাছে টাকা দিবই দিব, আর আমি ঋণ ফিন করে বিদেশ গেছি, এখনো সব টাকা ঋণ দেওয়া হয় নাই, এখনো অনেক টাকা ঋণ বাকি আছে। তখন ওকে দিয়ে ডিফোর্স যত টাকা লাগে আমি দিব। তখন আমি কইছি যে ওর 80,000 টাকা কাবিন আছে, 80,000 টাকা তাহলে কি দিয়া দিতে পারবা? কইটা চিন্তা আপনি করা লাগবো না, আগে ওরে ডিফোর্স দেন। তারপরে দেয়া ওন বর্তমানে আইন আছে যে মাসে মাসে কিস্তিতে ক্যাবিনের টাকাগুলো দিয়ে দেওয়া যা, তখন দিয়ে দিবেন। তখন আমি যাই কিশোরগঞ্জে যায়া ওরে আমি ডিফোর্স করি আমার আগের ওয়াইফেরে খাদিজারে ডিফোর্স দিই। আমি ডিফোর্স দেওয়ার টাইমে মনে ও আমার মনে মনে অনেক হিট লাগা যে আপনি দেহি একটু কান দেন না, ঠিক আছে, মানুষে দিই ডিফোর্স দিয়া জামাইয়ের যদি বউ ডিফোর্স দিয়া দেয় বউয়ে কান দেয় জামাইয়ে কান দেয়, কিন্তু আমি ওর সাথে মানে এরকম কোনো ইয়ে করতেছি না, টেন দিয়ে আসতেছি হাসতেছি ইয়ে করতে ওর সাথে কথা কইতেছি। আমি কই আমার খারাপ লাগবো কে, ওরে নিয়ে খামো না আমার আগের থেকে ইচ্ছা। যখন ওরে আমি ডিফোর্সটা দিয়ে দিছি তখন থেকে ও পাগল হয়েছে আমার বাড়িতে আইব। আমি ওরে ডিফোর্স দিয়া ঢাকা আসছি, আসার পরেই মনে করেন 2-3 দিন পরে মানে এইসব নিয়ে আমার সাথে প্রতি কোণে কোণে আমার সাথে প্রতি ঘন্টায় পারলে ঝগড়া হয়, আমার বাড়িতে যাইব আমি, কিনা আমার বাড়িতে আমি এখন নিতে পারবো না। তারপরে একদিন রাত্রে কইতেছে এই সময় যে রাত্রে 12টা বাজে যাবো, ফজর আজানে আগে আইসা পড়ুম, আপনাদের ঘরেও থাকবো না দরকার, উঠানে দাঁড়ায় থাকবো, খালি আপনার বাড়িটা আমার দেখায় আনবেন। তখন আমার মনটা ছিল একদম সরল, তখন কি ওর মতেই আমি লাস্ট টিভে আমি আমার বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে যেতে যেতে 12:45 যা, আমি দেখো আমার বাড়ি এটা আমার পরিবেশ এটা। তখন যে আমাদের আলাদা ঘর ছিল আমার মারে বলছি, কিন্তু ওরে যে নিমো, তখন মা আলাদার ঘরে চাবি দিছে, ওখানে মনে করেন ওরে রাইটটা রাখছি। তো ফজর আজান দিব চলে যাবো, ফজর আজান দিছে পরে আমার মা এসে ডাকতেছে আমারে যে কিরে ওঠ, যে তোরা না যাইবি গা, এখন যদি মনে করো এইসব জানা জানিও তো মানুষের শরম দিব, একটা ছেলে তুই এরকম হয়েছিস আর তোর বাপে যদি হন এতে তোর মাই দূর করবো। তখন ও কইতেছে কেন যাবো গা, আপনার পোলা কি আমার বিয়ে করে নাই, আপনি এই বাড়িতে কি আমার থাকার মতো অধিকার নাই, এইসব নিয়ে মানে চেতাচেতি করে মানুষ জমানো আর কি। তখন তো মনে করেন অনেক মানুষ জমে গেছে, দেখা যায় এই অবস্থা। তখন মনে করেন সবকিছু আমি খুলে বলি বাড়িতে যে হর বিয়ে করছি আমি, আরো 1-2 মাস হয়ে গেছে।
ওকে,
তো গ্রামে তো একটা বিচার আছে, এখন যদি আমার গ্রামের মানুষের কাছে যদি বলে যে আপনাদের গ্রামে কি বিচার নাই, আপনার বিচার কি বলে কি আমি এখান থেকে জায়গা, তাহলে আমার কেন বিয়ে করছে, তো আমার কেমনে দিয়ে দিব, নয়তো আমার দিয়ে দোক আমি একবারে চলে যাই, আমার নিয়ে খাই তুইলে আমার এই বাড়িতে রাখতে হইব, শেষ করে দিব আমার 5 লাখ টাকা খাবিন।
ওকে,
5 লাখ টাকাবেন কিন্তু আমার বলে নাই, আমার বলছে 2 লাখ টাকাবেন দিবো, আমি বলছি আচ্ছা ঠিক আছে 2 লাখ টাকা দিবো, কিন্তু কাবিন হচ্ছে 5 লাখ টাকা, কারণ কাবিন লেখালেখিটা তো মোবাইলের মাধ্যমে হয়, আমি তো দেখি নাই। তখন মনে করেন সবাই বলতেছে যাই হোক পেস করিস না, ঠিক আছে কুমিল্লা মেয়েরা ভালো না, এই সাহস তাহে অতিরিক্ত, এর সাথে বাড়াবাড়ি করে দরকার নাই, বা অনেকে ওর চেহারা দেখো আমার বকবকি করছে, চাষারা চাষিরা যে আমার বাড়িতে বাইর করে দেওয়ার লাগিয়া। তো এক পর্যায়ে দেখাইতেছে এরকম গন্ডগোল হইতে হইতে প্রায় দুপুর 2টা বেজে গেছে।
আচ্ছা,
তারপরে মনে করেন আমি কি করি, ওরে নিয়ে আমি কই চলো ঢাকা চলে যাই। আইলে পরে এমন এখন বাড়ির অবস্থা তো দেখতেছি, তো আমার এক চাষা আছে খুব রাগি, ও সারাদিন বাড়িতে ছিল না, 2টা পৌনে 2টা বাজে বাড়িতে আইছে, বাড়িতে এসে মনে করেন এইসব শুই না দেখা, মানে ও চাইতেছে আমারে মারবো, লাঠি নিয়ে আইতেছে বাইরে বউ, ওরে সহ বাইরে বউ, ভয় দেখা ও আমার সাথে চলে আইছে। আমার এক বন্ধু ছিল জসিম, তোর আমি ফোন দিই জসিম তোর গাড়িটা নিয়ে আই, তোর ওর সিএনজি নিয়ে আসে, ও নিজে যায় আমাদের কটিয়া দিয়ে মহাকালী বাসে ওঠায় দেয়। তখন আমরা ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পরে 4-5 দিন সুন্দরভাবে চলছে। 4-5 দিন পরে মনে করেন আবার হঠাৎ করিয়া রাত্রে 11টার দিকে আমার মোবাইলে ফোন আইছে একটা রং নাম্বারে, কিন্তু আমি জানি আমি অবশ্যই আমি মেয়েটাকে আমি চিনি কিন্তু কোনদিন কথা হয়েছে না, তো নাম্বারটা নিছে কি আমার বন্ধু জসিমের টিকা, সে মেয়েটার নাম হচ্ছে স্মৃতি, বাড়ি হচ্ছে আমাদের গ্রামের 1 গ্রাম পরে, যে পারভেজ নাম্বারটা দিয়ে তো বিদেশ থেকে আইসে, কথাবার্তা তো একদিন আর হইল না। আর ওই মেয়েটা আবার আমার এক বন্ধুর সাথে প্রেম করতো, তো আমার কাছ থেকে জানতো যে আমার সাথে বোরহানের কোন সম্পর্ক আছে কিনা,
বোরহান
যোগাযোগ, বোরহান হচ্ছে আমার এক বন্ধু।
ওকে,
ওই স্মৃতি মেয়েটার সাথে প্রেম করতো বোরহান, তো স্মৃতি আমার বন্ধু জসিমের থেকে নাম্বারটা নিয়ে মানে আমার কাছে ফোন দিছে এই উদ্দেশ্য যে বোরহানের সাথে আমার কোন যোগাযোগ আছে কিনা, যে বোরহানের নাম্বারটা স্মৃতির কাছে দেওয়ার জন্য এই উদ্দেশ্য করে মেয়েটা আমার ফোন দিছে। আর ও মেয়েটারে মনে করেন উল্টা পাল্টা বকাবকি করে, তখন আমি বলছি তুমি না জেনে না শুই না তুমি বকাবকি করছো কেন, তখন ওর একটা তাপ্পর মারি, ও মনে করেন চিল্লাই আবার মানে জমাইছে, জমাইয়া ওর ভাই ছিল আর কারা কারা ছিল আত্মীয় স্বজন সবাই আনছে, আনা করতেছে কন আমার এখন ডিফোজ দিয়ে চলে যেতে। তখন আমি কই কি যে আমি ডিফোজ দিব না, আমার যদি ডিফোজ দেওয়ার আমার নিয়ে যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে তুমি ডিফোজ দিয়ে দাও
নাজমা।
হ্যাঁ, তখন ওর এক মামু গ্রামবাসী সম্পর্কের মামু হয়, নাজমার মামু হয়।
আচ্ছা,
ও এখানে সরকারি কর্মকর্তা প্রাইভেট চালা, এখানে নিজে কোয়ার্টার আছে, তো ওনা বলতেছে ক দেখো বাবা তোমার যেহেতু হ্যাঁ আগে দেখে নাই জানে নাই শুনে নাই, তুমি আর সম্পর্কে জানো নাই হনো নাই, বিয়ে সাথে যেমনি করছো তুমি করে নিয়ে খাইবা, আমি কি হ আমি খামো, ওরা বলতেছে তুই কি ওর বাদ খাইবি, কন আমি খামো না, কোথায় ডিফোজ দিয়া দে, কইতেছে কো ডিফোজ দিলে আমি কালকা দিব, আর অক্ষণ অক্ষণ বাইর করে দেন আমি ওর বাদ খামো না। তখন আমি ও নিজের হাতে কইতেছে আচ্ছা বাবা ঠিক আছে যেহেতু তোমার বাদ খাইব না, অনেক কান বোঝানোর চেষ্টা করছি যেহেতু খাইব না তুমি, তাহলে ওর কাছে টাকার তোমার অধিকার নাই তুমি চইলা যাও। তখন আমি এখান থেকে চলে আসি, চলে আইসা বাড়িতে আইসা আবার 20,000 টাকার ঋণ কইরা ইমার্জেন্সি টিকিট কাটি আমি কাতারের, তখন আমার ছুটি বাকি আছে আরো 14 দিন, কিন্তু 14 দিন আমি থাকি নাই না থাকি আমি কাতারে চলে গেছি, কিন্তু আমার বাপে আমার মাথায় শুয়ে কসম খাওয়াইছে যে তুই খোঁজে বিদেশ গিয়া আর এই মেয়ের সাথে সম্পর্ক রাখবি না, কারণ এই মেয়ের লাগে দেখ তুই তোর কতগুলা টাকা লস হয়েছে, তুই কই মনে কর 2 মাস আরো কমপক্ষে 50,000-60,000 পাঠাই লইলি আর 40,000 টাকা ঋণ করছস বাড়ির টিকা। তখন মনে করেন আমি এয়ারপোর্ট আইসে আর দেখি যে ওর সাথে না বলে আমি আর যাইতে পারুম না, মানে আমার এত কান্না আইতেছে, তখন মনে করেন ওর কাছে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে দেখো আমি তো যাইতেছি গা, তখন ও মনে করেন কান্নাকাটি করতেছে যে না যাওয়ার জন্য আপনার টাকা পয়সা যত লাগে আমার বাপের বাড়িতে এনে দিব কিন্তু আপনি যায়েন না, কিন্তু ওর কান্না দেখে আমার অনেক মায়া লাগতেছে, কিন্তু আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি কিন্তু আমি বাইরে হইতে পারুম না। তখন ও যে আইসে আমার দেখবো এরকম এও নাই কোনো পজিটিভ নাই যে আমার আইসা দেখবো, আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলে তোর দেখা যায় না, বা এয়ারপোর্টে ভিতরে ঢুকা অবস্থাও যায় দেখা যায়, 200 টাকা টিকিট লাগে যায় দেখতে পারতো, ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলে আর দেখা যাবো না।
আচ্ছা,
তখন মনে করেন চইলা গেছি, চইলা যাওয়ার পরবর্তীতে 4-5 দিন ভালোভাবে কথা হয়েছে, আর একদিন রাত্রে 11টার দিকে হঠাৎ ফোন দিছি নাম্বার দি ওয়াইটিং 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 ওয়াইটিং, তো রাত্রে 3টা পর্যন্ত ওয়াইটিং, যাই হোক আমি পরবর্তীতে 3টা পর্যন্ত দেখে আর ফোন দিই নাই, বাংলাদেশ 3টা, তখন আমি মনে করেন ডিউটিতে গেছি, ডিউটিতে যা নাস্তা করছি এখনো হ্যাঁ ফোন দেয় না, তো এর তো আমি মোবাইল দিয়ে গেছি মোর মোবাইল যা কোনো মুহূর্তে ফোন দিতে পারে, তখন মনে করেন 11টার দিকে দিনের 11টার দিকে ফোন দিয়েছে, ফোন দিয়ে কইতেছে কি তোরে মুক্ত করে দিলাম আজকের পত্রিকা, আমি কি কেন কম বিদেশ চলে যেতেছি, তখন আমি বিদেশ যাইবা কেন,
তখন আপনি বাংলাদেশে
না আমি
কাতারে,
তখন আমি বিদেশ চলে যেতেছি, কিন্তু তুই কোনদিন আমার আশা করিস না, তোর আমি মুক্ত করে দিয়া যাবো। আমি কি বিদেশ যাইবা কেন, কি সমস্যা বলো তোমার? তোর একটা পোলা আছে, আমারও একটা পোলা আছে, তোর পোলার ভবিষ্যৎ তুই করবি, আমার পোলার ভবিষ্যৎ কি তুই করবি? এই রেকর্ডিংটি পর্যন্ত আমার কাছে এখন আছে।
বিরতি নিব প্রিয় শ্রোতা, একটা কথা আছে যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। মানুষ আসলে সুখের জন্য যেটা মনে করে সেটা হচ্ছে এর কাছে আমার সুখ নাই তো ওর কাছে যেতে হবে, ওর কাছে সুখ নাই তো আরেকজনের কাছে যেতে হবে। কিছুদিন আগে একটা ফোন কল পেলাম এরকম যে ভাইয়া আমি আমার সংসার সুখী করার জন্য পাঁচটা বিয়ে করেছি এখন পর্যন্ত, এবং একজন ভদ্রমহিলা আমাকে ফোনটা করেছেন, আমি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি। উনি যদি অনুষ্ঠানটা শুনে থাকেন এই অনুষ্ঠানটা, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কে উনি। আপনার সঙ্গে আমি খুব শীঘ্রই যোগাযোগ করব। আসলে সুখ বিষয়টি না, মানে এই কাউকে বিয়ে করে বা কাউকে ফ্রেন্ড হিসেবে নিয়ে বা কারো মধ্যে খুঁজতে যাওয়াটাই আসলে বোকামো, এবং সুখ জিনিসটা আসলে নিজের মধ্যে খুঁজতে হয়। সুখ আনন্দ ভালো থাকা মন্দ থাকা এগুলো যদি কারো ওপরে নির্ভর করে তাহলে জীবনটা আসলে দুর্বিষহই হয়। এই যে ছেলেটা আজকে এখানে জীবনের গল্প বলছে, তার প্রথম স্ত্রী খাদিজা এবং পরের স্ত্রী হচ্ছে নাজমা। ও যে লেভেলেরই হোক না কেন, এই যে খাদিজা এবং নাজমা কেন্দ্রিক যে জটিলতা, সেখানে ওর যে একের পর এক ওর স্ত্রীর যে বিভিন্ন প্রবলেমগুলো বের করা প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, সেখানে ওরও অনেকগুলো দোষ আছে। কিন্তু আমরা যখন আমাদের গল্পটা বলতে বসি সেখানে নিজের ভুলগুলো সেভাবে ধরা পড়ে না। ইনফ্যাক্ট ওর গল্পের টুইস্টটা হচ্ছে অন্য একটা জায়গাটাতে, সেখানে আমরা যেতে চাই। তার আগে আপনাদেরকে বলছি যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj kebria.rj পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
You're listening to ABC Radio 89.2 FM.
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার স্বাগত। চার মিনিট পর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং জীবনের গল্প বলার জন্য আমাদের সঙ্গে রয়েছে পারভেজ। আমরা কথা না বাড়িয়ে পারভেজের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। পারভেজ তারপরে মুক্ত করে দিলাম বা এরকম কিছু একটা বলতেছিল। হ্যাঁ
এই কথা বইলা চলে যাইব, তখন আমি বলছি তুমি যাইও না, তোমার পোলার ভবিষ্যৎ করা লাগে, আমি কইরা দিব যতটুকু আমার পোলা লাগে করি তোমার পোলা লাগে অতটুকু করবো। তখন কইতেছে আমার যদি না যাইতে আমার 30,000 টাকা জরিমানা দিতে, আমি তোমার 30,000 টাকা আমি এই মুহূর্তে পাঠাই দিব, তুমি দিয়া তারপরে যাও না বিদেশ, মেয়েদের জন্য ভালো না। হাজারের মধ্যে হয়তো 2-4-5 জন মেয়ে বিদেশে এসে তার সতীত্ব ঠিক রাখতে পারে, আর যদি যাও তাইলে আমার মরা মুখ দেখবা, তুই মরে গেলে আমার কি হিসে, তুই মরে গেলে আর কত পারবে চাইব। তখন মনে করেন আমি রাগের মাথায় ফোনটা কাইটা দিই। তো এরকম ভাবে 2 দিন আমি ফোন দিই নাই, 2 দিন পরে আবার ফোন দিছি পরে দিয়ে ফোন রিসিভ করে না। সারাদিন বই আমি খালি ফোন দেওয়াতি কিন্তু ও ফোন রিসিভ করে না। 10টা বাজে ফোন দিতে আসে, ফোন দেওয়া করতে পারবে আজকে মনে করস তোর আমি মুক্ত করে দিছি। আমি কই আছি জানো, আমি এয়ারপোর্টে আছি, যদি বিশ্বাস না হয় তুই বিডি কল দিয়া দেখ। তখন আমি বিডি কল দিই সত্যি দেখি ও এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভিতরে।
ওকে,
তখন দেখে মানে আমার মানে মাথাটা ঘুরে গেছে, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, তখন আমি পড়ে যাই।
আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু নোট করি প্রিয় শ্রোতা, এটা আসলে একটা টিপস, এটা প্র্যাকটিস করার আগে আপনাদের সবাইকে একটু সতর্ক থেকে প্র্যাকটিস করতে বলবো। ইনফ্যাক্ট আমাদের সম্পর্কের মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন দেখবেন উভয় পক্ষ, স্বামী স্ত্রী হোক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটাই হোক না কেন, যখন এক পক্ষ তার দুর্বলতা আরেক পক্ষকে খুব ভালো করে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি বা কতটা চাই আমি তোমাকে আমার জীবনের জন্য, এবং অপর পক্ষ যখন এই জিনিসটা বুঝে ফেলে যে ও আমার প্রতি মারাত্মক রকমের দুর্বল, কিন্তু অপর পক্ষের চাওয়াটা যখন কম থাকে কিংবা কোনো রাগ থাকে কিংবা কোনো অভিমান থাকে কিংবা কোনো প্রতিশোধ নেবার স্পৃহা থাকে, সে চাইবে
প্রিয় মানুষটা বা যে মানুষটা তাকে ভালোবাসে তাকে বারবার আঘাত করতে, বারবার কষ্ট দিতে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ওই মানুষটা যদি কষ্ট পায়, ধরেন ওই যে বললো যে আমি ভিডিও কল দেখার পরে আমি দেখেছি আমার ওয়াইফ হচ্ছে হলো ইমিগ্রেশন, এবং দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ঠাস করে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে গেলাম, এটাতে ওনার স্ত্রী অনেক বেশি আনন্দ পাবে, এটাকে হলো পাশবিক আনন্দ যেটাকে বলে, এবং এতে তার তো কোনো মায়া হবেই না, বরং এটা আরো বাড়তে থাকবে। তো সুতরাং যদি আপনি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আমি বলবো যে সত্যি সত্যি মানুষটাকে যদি আপনি আপনার জীবনে চান, তাহলে ওই মায়া দয়ার ব্যাপারটা কতটা খারাপ লাগতেছে, কতটা কষ্ট পাচ্ছেন, এটা বোঝানোর জন্য উল্টাপাল্টা কাজ বাদ দিয়ে নিজেকে একটু কন্ট্রোল করা বেটার। আপনি চুপ থাকেন, সাইলেন্স থাকেন, কারণ টাইমের একটা ক্ষমতা আছে, টাইম না অনেক কিছু হেল করে ফেলে, এবং যতই বেশি আপনি আপনার দুর্বলতা শো করতে যাবেন ততই বেশি ও চড়াও হবে। সো বেটার হচ্ছে আপনি একদম চুপচাপ থাকেন, ওকে নিজের মতো করে নিজে কন্ট্রোল করতে দেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন স্লোলি স্টেপ বাই স্টেপ আগান। বাট কাজটা খুবই কঠিন, কারণ আমরা আমাদের ইমোশনটা চাপিয়ে রাখতে পারি না, এবং রাখতে পারি না বলে জীবন জটিলতাগুলো আরো বাড়তে থাকে। জি বলুন, তারপর কি হলো?
তারপর আমি অজ্ঞানে পড়ে যাই, তো আমাদের দেশি ছিল, আমাদের রুমম্যান ছয়জন ছিলাম, তো মিজান ভাই দেখতেছে যে আমি পড়ে রয়েছি, তখন এবার অনেকের ডাকতেছে, করিম ভাই ডাকতেছে যে পারভেজ ভাই পুরে রয়েছে, হ্যাঁ ধরেন ধরেন, শুনতেছি যে মানে ডাকতেছে আর কি, কিন্তু আর মানে কিছু যে বলবো এরকম আমি শক্তি পাইতেছি না। তারপরে ঘুম থেকে সকালবেলা ওইটা দেখি যে ওরা সবাই ডিউটিতে চলে গেছে, আমি রুমের মধ্যে সারা রাত কোথায় ছিলাম কেরম ভাবে ছিলাম আমি কইতে পারি না, কিন্তু দেখতেছি যে আমার শরীর লাগতো, মনে হয় তেল মালিশ করা হয়েছে বা পানি চানি ঢালা হয়েছে এরকম। তখন মিজান ভাই ফোন দিয়েছি যে মিজান ভাই কি হয়েছিল আমার, আপনার রাত্রি এরকম ভাবে ডাকলাম, ঠিক আছে কতই করলেন না, দাঁতি লাগিয়ে গেছেন, এরপরে আবার ডিউটি আবার টাইমে ডাক দিলাম, হলে পরবর্তীতে করিম ভাইরা কুতে না রাত্রে যেতে এমন একটা সমস্যা গেছে, আমরা ডিউটি থেকে আইসা জান মনে আর কি সমস্যার কারণে এরকম হয়েছে। তখন মনে করেন আমার খারাপ লাগতেছে ওর জন্য, যেহেতু যেটি আমি গ্রীষ্মের ভিতরে দেখছি ও নিশ্চয়ই এখন সৌদির কি আল অবস্থা আছে, কেরকম আছে, কেমনে খবর নিমু, এটা মনে করেন আমি কোনো দিদি খুঁজে পাইতেছি না। কারণ দুই দিনের ভিতরে আমি না খাওয়া কোনো কিছুই না, ডিউটি পর্যন্ত আমি যাই নাই, গভর্নমেন্টের শুধু এইটুকু বলছি দেখ আমি দেশের থেকে আইসি, তো হঠাৎ করে মনে করছি গভর্নমেন্ট মধ্যে পড়ছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ, তোমার হাজিরাটা উঠে দিস, তিন দিন অ্যাবসেন্ট দিলে আবার পাঠিয়ে দিব বাংলাদেশে, তো ফোরম্যানে হাজিরা উঠে দেয়। তিন দিন পরে ডিউটি গেছি, দেড়টা দুইটার দিকে একটা সৌদি আরব থেকে একটা মিস কল আসছে, তখন আমি সাথে সাথে ব্রেক করি, ব্রেক করার পরে দিয়া ওখান থেকে ভাইয়া কো আপনি আমার মাফ করে দেন, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন।
ভাইয়া আপনাকে ভাইয়া বলতো বিয়ের পরে? কেন
না না মানে এখন এখন বলছে আর কি, ও ফোনটা রিসিভ করে ও জিজ্ঞাসা আমি কেমন আছি এটা না জিগাই বলতেছে যে ভাইয়া আপনি আমার এবার আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই, আপনি আমার সৌদি আরব থেকে মুক্তি করেন। তখনই তো আমি বুঝতে পারছি যে নিশ্চয় আর কোন সমস্যা হয়েছে। তারপরে আমি বললাম যে কি হয়েছে বলো, ভাইয়া আমি কিছু বলতে পারবো না, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন, আপনার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করছি, কিন্তু আপনি আমার নিয়ে খান বা না খান আপনি আমার জীবনটা বাঁচাই দেন, আমি কেমনে বাঁচামো তোমার জীবন, তুমি সৌদি আরবে আমি কাতারে, কি সমস্যা তোমার কো? তখন ও কইতেছে ক আজকে তিন দিন হয়েছে, তিন দিনের ভিতরে আমার কোনো খাওয়ান দেয় নাই। মনে মনে ভাবলাম যে বিদেশে তো খাওয়ানোর কোনো অভাব নাই বা খাওয়ানোর কষ্ট দিব না, সব দিক দিয়ে কষ্ট দিল। তখন আমি বললাম যে তোমার কো ফিলিয়ার দাও, দেওয়ার পরে দেয়া আমি বললাম তুই নাকি খাওয়ান দিস না, হের মনে কর যে সময় যে দেখ খাইবার মন চা, আমি তো হের কথা বুঝি না, হ্যাঁ আমার কথা বুঝে না, আমি যদি ডাক দিই এদিকে হ্যাঁ যাহি দিকে বিডি কল দেয়, তুই বিডি কল দিয়ে আমার আমি দেখাই ওর রুমটা কোন রুমে, তাই ওর রুমে কি কি আছে, তো এইগুলার সম্পর্কে তোমার আমার আর বিডি কল দিয়ে দেখা লাগবো না। বিদেশে যারা খাদ্যামা যায় বাংলাদেশে বুয়া বলে আর বিদেশে বলে খাদ্যামা, যে খাদ্যামা যারা যায় ওরার জন্য মারবেন এক্সট্রা রুম, তাহলে খাওয়া দাওয়া কোনো দিক কষ্ট দেয় না।
আচ্ছা,
তো আমার যতটুকু সম্ভব মনের মধ্যে একটা ইয়ে হয়েছে যে নিশ্চয় ওর সাথে খারাপ কোন একটা আচরণ করতেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোর খাদ্দামার কাছে মোবাইলটা দে, দেওয়ার পরে আমি বললাম যে তোমার কি সমস্যা সত্যি করে আমার কাছে বলো। তখন আমার সব সম্পূর্ণ কইলা বলছে আর কি। তখন আমি কইছি যে কোন অফিস থেকে আসো, ক আমাদের দেশি কালামের অফিস থেকে, আমাকে নাম্বার দাও, নাম্বার দিছে বলে দেয়া কালামের বললাম, কালামে বলতেছে ক এই মুহূর্তে গেছে ঠিক আছে আনা সম্ভব না, ওরে আনতে হইলে তিন লাখ টাকা খরচ হয়েছে ওরে পাঠাইতে দিতে, ও তো আমার এক টাকা দেয় নাই, তিন লাখ টাকার মতো খরচ হয়েছে তিন লাখ টাকা দিতে হইব। তখন আমি বললাম যে কেন তিন লাখ টাকা দিতে হইব, ওর বিচার পিছনে খরচ হয়েছে দশ হাজার টাকা, টিকিট গেছে বাইশ হাজার টাকা, বত্রিশ হাজার টাকা, আপনি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নেন, ষাট হাজার টাকা নেন, ওরে বাংলাদেশে আনেন, কচ্ছা আমি হেড অফিসে আলাপ করে দেখে লই। তখন চার পাঁচ দিন পরে আমার জানাইছে যে তুমি সত্তর হাজার টাকা দিবা, তিন দিন পরে তোমার বউ বাংলাদেশে আইব। তখন আমি সত্তর হাজার টাকা মনে করেন দেওয়ার মতো এরকম কোন লাইন নেই। তখন আমি বন্ধু বান্ধব থেকে বেতন পাই আর ঋণ কইরা আমার বেতন মিলায় সত্তর হাজার টাকা আমি ওরে দিই। চার পাঁচ দিন পর আবার কইতেছে তুমি টিকিটের টাকা দিবা না, এটা তো বিশ হাজার টাকা দিছ, টিকিটের টাকা দাও। আবার মনে করেন ওর প্রতি মনে করেন মায়া লাগছে দেখে আমি আবার ঋণ করিয়া আমি টিকিটের টাকাটা দিই। আর আমার মার কাছে অন্তত আপনি ফোন দিয়ে জানতে পারেন সত্য কিনা মিথ্যা, আমার মার কাছে সবসময় পায়ে ধরে বলতো যে আম্মা আপনার পোলা আমার নিয়ে খাওক বা না খাওক, আপনার পায়ে নিচে আমার একটু টাই দিয়েন, আপনাকে বান্দিগিরি করে খামো, আপনার আমার জিমনে ফারেন বাংলাদেশে আনেন, আপনার যত টাকা ঋণ করা লাগে করেন, আমার মনে করেন বাড়িতে আমার নামে একটু জায়গা আছে দরকার বেঁচে আমি টাকাগুলো দিয়ে দিব। তোর মা বলছে যে দেখি মা ঋণ করার মতো আমার কোনো বাউ নেই, এখন তোর লাগে ঋণ মানুষে ঋণ মনে করছে আমরা দিব না। এই কালামের অফিসে মনে করেন আমি একবার পাঠাই 70,000 আর একবার টিকিটের লেগে পাঠাই 22,000। এই কোরবান ঈদ গেছে, এই হজের মানুষ আইতেছে, এই জন্য টিকিট পাইতেছে না, এরকম ঘুরাইতে ঘুরাইতে নাজমার বিদেশের মাস হয়েছে আপনার 1 মাস 17 দিন ঘুরাইতেছে, আনবো আনবো কিন্তু আনতেছে না। আমাদের এলাকার একজন লোক আছে, ওর কাছে আমি ফোন দিই যে ভাই আম তো এমন এমন সমস্যা এখন কি করব। তখন পরবর্তীতে আমাদের এমপির নাম্বার দেই, ফোন দেওয়ার পরবর্তীতে উনি বলছে যে কোন অফিস থেকে গেছে, তখন আমি বলছি যে কালামের অফিস থেকে, পরে নাম্বার দিছি, কি বলছি কি না বলছি তা কইতে পারি না। তো আরেকদিন কালামের কাছে ফোন দিছি, পরে কইতেছে তোমার বউ শনিবারে আইতেছে, সত্যি সত্যি শনিবারে চলে আইছে, কইতেছে আমি ডাইরেক্ট আপনাদের বাড়িতে যাবো, ঢাকার বাসাও তো সাইডে দিছে।
তখন আপনি কাতারি?
হ্যাঁ, তখন আমি কাতারি, জিনিসপত্র বেচে বইনারে দিয়ে গেছে, বইনের কাছে ওর পোলা রেখে গেছে। তো আমার বাড়িতে যাইবা, তুমি সৌদি আরব গেছো, এটা যদি মনে করো আমার মা জানে আমার বাপে জানে গ্রামের মানুষ জানে তো আমার গ্রামে মুখ দেখাইতে পারবো না। তখন কইতেছে আচ্ছা যাই হোক ভাইয়া যেটা হয়েছে না হয়েছে আপনি আমার মাফ করে দেন, একটা কথা চিন্তা করবেন আপনি যেটা ভাবছেন এটা কোনোদিন আমি হইতে দিই নাই, কিন্তু এই জন্য আমি আইসা পড়ছি, যদি এরকম কিছু করতাম তাহলে আমি থাকতে পারতাম।
এটা আপনাকে বলে?
হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে দুই দিন পরে ফোন দিছে, আমার কইতেছে আপনি আইবেন বাংলাদেশে, আমি কি না আমি আমো না, আপনি যদি না আন তাহলে একটা ভিডিও কল দেন। ভিডিও কল দিছি, আমাদের ঘরের পিছনে একটা বাজার আছে, একটা ফাঁসি রশি লটকানো আর হাতে একটা বোতল, কইতেছে বিশের বোতল আর ওই দিন ফাঁসি রশি, কোনটা কামো বিশ কামো না ফাঁসি ধরে গলে নিম, কইতেছে যদি না আসেন দেখবেন এই মুহূর্তে আমি একটা কিছু আপনার বাপ মারে ফাঁসাই দিব। তখন কি করি, তুমি এক কাজ করো আমাদের কটিয়া দিয়ে যাও, মেডিকেল থেকে একটা সার্টিফিকেট উঠাও যে আমার এমন এমন সমস্যা, ওর সাইন ছাড়া মেডিকেলে চিকিৎসা করবো না, মা বাবের সে বউয়ের কথা কিন্তু দাম দেয় বেশি বিদেশিরা। তখন ও একটা ফিক্সেশন পাঠাইছে ইমার্জেন্সি টিকিট নিয়ে আমি বাংলাদেশে চলে আসি, সারাদিন ডিউটি করে রাত্রে 9টায় ফ্লাইট হয়েছে আর পরের দিন সকাল 11টায় আমি বাংলাদেশে আসার পরবর্তীতে আগে এসে আরো অনেক সুন্দর করে চলেও। আমার মা ঘুম থেকে ওঠার আগে মনে করেন হ্যাঁ ঘুম থেকে ওইটা উঠান মোটান ঝাড়ু দেয় রান্না বান্না নাস্তা মাস্তা আমার মা বাপের কাপড় চোপড় যা আছে সবকিছু ধুয়ে দেয়, আমার মা বাপের দেখে মানে অনেক খুশি হইতেছে। তখন দেখা দিতেছে যে আমার একটা নামে একটা মামলা পড়ে যায় আমার আগের ওয়াইফের, মামলাটা করছে আরো আগে কিন্তু আমরা খবর নিই না, দেখা কইতে পারি না আমার নামে ওয়ারেন্ট হয়ে রয়েছে, আমার 3টা হাজিরা মিস হয়েছে, আমি তো চলে গেছি বিদেশে।
আগের ওয়াইফ তো তখন ডিভোর্সড?
হ্যাঁ ডিভোর্স, কিন্তু যে
সন্তানের ব্যাপারেও জানেন না কোথায় আছে সন্তান,
সন্তান এখানে আছে, সন্তান আমি নিয়ে আসা পড়ছিলাম,
সন্তান তখন আপনার মার সঙ্গে থাকতো?
হ্যাঁ, কোর্ট থেকে আমি নিয়ে আসা পড়ছিলাম।
কোর্ট থেকে কিভাবে নিয়ে এসেছিলেন?
কোর্টে তো আমি মামলা করছি যে আমার সন্তান দেয় না আটকায় রাখছে আমার সন্তান, পুলিশ কিছু হেল্প করছে আমাদের থানার পুলিশ, তো ওরা মনে করেন একজন সাক্ষী দিচ্ছে যে আমরা যাই দেখছি ওর সন্তানরা কেউ কোন জায়গায় গার্মেন্টসে কাজে গেছে, ওর সন্তানরা দেখছি মাটিতে শুয়ে রাখছে মশা মাছি সন্তানরা খাইতেছে, যদি জিজ্ঞাসা তুমি কার সাথে যাবা, তোমার আম্মুর সাথে যাবা না তোমার দাদুর সাথে যাবা, কম আমার দাদির সাথে যাবো। তখন মনে করেন কুর্তি আমার সন্তানটা আমার মার কাছে দিয়া দেয়, 5 বছরের সন্তান খাদিজা আগের ওয়াইফ, উনি মামলা করছে যে কাবিনের বিষয়ে যে একটা মামলা হয়
দেনমোহর।
হ্যাঁ দেনমোহর, তো এটা 3টার হাজিরা ডেট গেছে, কোর্ট অমান্য করছে আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। তো আমার একটা খুব পরিচিত দারোগা ছিল, উনি বলছে যে কয়েকদিন একটু শরীরে তাই না একটা বেজাল কেমনে শেষ করবেন কোর্টে যা হাজিরা দেন। তখন মনে করেন আমি বাড়ি থেকে চলে গেছি আমার খেলার বাড়িতে, ও আমার সাথে রাগারাগি করে পরের বাড়িতে কেন থাকবো। তো একদিন বিকালবেলা কইতেছে কো ঠিক আছে আমার ট্রেনে তুলে দেন আমি আপনাদের বাড়িতে যাই, পরের বাড়িতে থাকতে আমার লজ্জা লাগে। তখন ট্রেনে উড়াই দিছি খেলার, আমাদের খেলারবাড়ি স্টেশন থেকে আমাদের স্টেশনে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবো ট্রেনে, তো 5টা বাজে ট্রেন লাগার কথা, তো 6টা বাজে গেছে, ওখান হ্যাঁ ফোন দেয় না মোবাইল বন্ধ। তো বাড়িতে ফোন দিছি যে মা রূপাইছে কোনা হ্যাঁ তো আইছে না, তো মনে করেন আমি কাছে ঠিক আছে তুমি যাই একটু রাস্তা খারাও ট্রেনের রাস্তা তো হ্যাঁ চিনে না দেহ আয় কিনা, তো মা মনে করেন রাত্রে এসার আজান পর্যন্ত খাইছে নাই ও যায় না, এসার আজানে আরো আধা ঘন্টা পরে আমার ফোন দিছে কইতাছে কো আপনার আমি আজকা মনের থেকে মুক্ত করে দিলাম। আমি কই কেন? আপনি আর কোনদিন আমার পাইবেন না, আপনি মানুষটা বহুত খারাপ। আমি কই কেন? কো আপনি আগের বউ আনবেন দিকে মনে করেন আপনি আগের বউর বয়ে আপনি খালার বাড়িতে নিয়েছেন, আপনি আগের বউ মন বাড়িতে গেছে, আমি তুমি এটা থাইকা দেখতা দেখা এরপরে যদি আমার এরকম পাইতা তারপরে তুমি যাইতা? কিন্তু মেন উদ্দেশ্যটা কেন হয় সেটা আমি সামনে আগানোর পরে আমি বলতেছি যে পরবর্তীতে যেগুলা জানলাম আর কি এর সম্পর্কে। মিরপুর এক নম্বর আবার বাসা নিছে, আমার কাছে আচ্ছা ঠিক আছে যান আপনি মাফ করে দিয়েছি, আপনি যদি আমার চান তাহলে এখন আপনার বাপ মা সাইডে চলে পড়েন। তো আমি আবার মনে করেন মিরপুর এক নম্বরে চলে আসি, তো ওই দিক দিয়ে আমার মামলাটা শেষ হয়ে যায়, চলো বাড়িতে চলে যায়। তখন মনে করেন আমার বাড়িতে আমার কথা মতো চলে গেছে, দেখি মোবাইল বেশিরভাগ বন্ধ রাখে সাইলেন্ট করে রাখতে। কি ব্যাপার তুমি মোবাইল কেটে সাইলেন্ট থাকে কোন এম নেই ঘুম দিস্তাব। তখন আমার কইতেছে কি জানুয়ারির চার তারিখ, এই 2017 সালে জানুয়ারির চার তারিখ কি আমি তোমাদের বাড়িতে যাবো? তোমাদের বাড়িতে তোমার জায়গা দেয় না, কই যাইবা? তোমার বোনের বাড়িতে যাবো। জানুয়ারির চার তারিখ আমি সকালবেলা ভোর ফার্স্ট টিভি আমি আমার বাসে উঠে দিই, যাই আবার ফোন করছে আমি আমার বোনের বাড়িতে আইসি। আমি কই তোমার বোনের বাড়িতে গেছো? কই নাসিমার কোন কথাবার্তা তো হোনা দেয় না, পোলাপাইনের কথা হোনা দেয় না, নীরব কই নীরবের কাছে দেও তো মোবাইলটা। কইতেছে নীরব হেনে নাই। আমি কই আও কই নাসিমা জামাই কই সমন ভাই কই সমন ভাইয়ের কাছে দেও মোবাইলটা। কোথায় ক সমন ভাই বাজারে? নাসিমা কই নাসিমার কাছে দাও, ক নাসিমা বাথরুমে। তো এরকম কইরা আচ্ছা ঠিক আছে রাইখে দিই, আমার মোবাইলে চার্জ নাই, একদম চার্জ নাই, মোবাইলটা আমার বন্ধ হয়ে যাইব। মোবাইলটা বন্ধ হয়ে গেছে, সারা রাত বইলে ফোন দিই মোবাইল বন্ধ বন্ধ বন্ধ।
আপনি যখন বিদেশে?
না বাংলাদেশে। তখন মনে করেন বোনের বাড়িতে যাই নাই, তখন আমি বলতেছি যে তুমি কি আইবা না? তখন কইতেছে কোন আমি আর আমনা আপনার বাতার আমি কেমন আপনার আমি ডিফোজ দিয়ে দিব। তখন আমি কইতেছি তুমি আমার ডিফোজ দিয়ে দিবা তাহলে তুমি আমার জীবনটা কেন এমন করলা, আমার কেন খাতার দিকে আনাইলা? তুমি বারবারই তুমি আমার সাথে অপরাধ করিতেছো, আমার কি অপরাধ অন্তত একবার বলো, আমার গ্রামের মধ্যে একটা বিচার দলা করে তুমি আমার গ্রামের মধ্যে বিচার করে দাও।
ফিরবো প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের বিরতি নিতে হবে এ পর্যায়ে। এর যে জীবনের গল্প সেই গল্পের একেবারে শেষ ভাগে ফিরবো, অ্যান্ড হুইচ ইজ আনপ্রেডিক্টেবল। আর এই ফাঁকে ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kibria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, যেখানে প্রায় 14 লাখের কাছাকাছি ফ্যান এবং ফলোয়ার আছে। শুধু আরজে কিবরিয়া নামে কোনো পেজ আপনি সার্চ করবেন না, তাহলে অসংখ্য ফেক পেজ পাবেন। আমি যে ইউআরএলটার কথা বললাম সেই ইউআরএল দিয়ে আপনি ঢুকবেন, তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
You're listening to ABC Radio 89.2 FM.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio 89.2 FM. Close up presents Hello 8920. Close up, the closer the better. সময় রাত গভীর আমরা বলতে পারি, কজ 12টার পরে একটু পরে একটা বেজে যাবে। যারা আমার সঙ্গে রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা শুনছেন আরজে কিবরিয়াকে অন 89.2 FM। আমার সঙ্গে রয়েছে জীবনের গল্প নিয়ে পারভেজ। আমি কথা না বাড়িয়ে জীবনের গল্পে আবারও ফিরতে চাই। পারভেজ, আমরা যেখানটায় ছিলাম,
ও বলতেছে যে আমি আর আপনার বাদ কামনা না, তখন ওর কাছে আমি মোবাইল করে অনেক কান্নাকাটি করি, তুমি আমার জীবনটা এরম ভাবে নষ্ট করে দিলা, আমার বিদেশের লাইফটা শেষ করলা, তোমার কথা মতো আমার আগের বউটা শেষ করে দিলাম, তো তুমি আমার জীবনটা এরম ভাবে কেন নষ্ট করছো, তাতে তোমার কি লাভ, তুমি কি মজা পাইছ? কো তোর জীবনের লাগে আমার পোলার ভবিষ্যৎটা নষ্ট করো না। তোমার পোলার কি এর ভবিষ্যৎ? টাকা পয়সা লাগলে কো আমার বাড়িঘর বিক্রি করলে তোমার অ্যাকাউন্টে রাখি। ক এটা তুই বুঝবি না। এরপরে অনেক কান্নাকাটি করার পরে কই আচ্ছা তুই আমার কতটুকু ভালোবাসিস, আমি যে এনেকে আইতে পারবি? আমি আইতে পারুম। কোথায় রাখা মিরপুর এক নম্বরে আই। তখন আমি বাড়ির থেকে রাখা মিরপুর এক নম্বরে আইসি, আইসা দেহি নাই। ক সত্যি আইসেন আপনি? তুই থেকে আপনি আমার ঠিকানাটা আপনি দেহি নাই, আপনি জান আমি দেখলাম আপনি আইসেন কিনা। আপনি ঢাকা কদম তুলে আইন বাবুবাজার ব্রিজে নিচে আসেন, এরপরে আপনার দেখা করতেছি। তখন আবার মিরপুর থেকে বাবুবাজার ব্রিজে নিচে যাই, তারা থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ও দেখা করে নাই, মোবাইলটা বন্ধ করে দিছে। সারাটা রাত আমি থাকি চুরির কারখানাটা, এই কারখানার মধ্যে রাত থাকি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কইতেছে ক আপনার প্রতি খুবই কষ্ট লাগলো, আমি গিয়েছিলাম গা কুমিল্লা, আপনি একটু কষ্ট করে কুমিল্লা বিশ্ব রোড এসে পড়েন, প্রচুর শীত, আমার পরনে শুধু একটা লুঙ্গি আর শার্টটা একটা জ্যাকেট, জীবনের প্রথম কুমিল্লার মাটিতে পা রাখা বিশ্বরোড। ওরা আমি কইতেছি আমি দরকার তুমি আমার মায়ের লাইও, কিন্তু আমার এরকম ভাবে তুমি মিরপুরের মতো হারিয়ার মতো ঘুরাইও না। কইতেছে আপনি দাঁড়ান 10 মিনিট লাগবো, আমি আইতেছি। তুমি 10 মিনিটের কথা কয়ে মোবাইলটা বন্ধ করে দিছে, আমি হানি দাঁড়াই রয়েছি। সন্ধ্যার লগে মোবাইলটা খুলছে, কবাই মোবাইলটা আমি আইতেছি এই সিএনজি থেকে ফুইরা মোবাইলটা ভাঙে গেছিল, তখন বইসে ঠিক করছি মোবাইলটা, এই জন্য এতটুকু সময় লাগছে। মোবাইল চারও তো আপনার খুঁজে পামো না। আচ্ছা ঠিক আছে আসো, কইতে ঘন্টা খানে বসেন, আমি রান্না বান্নাটা শেষ করে একবার আসি। তখন আমি কুমিল্লা বিশ্ব রোড আমি বসে রয়েছি ব্রিজের উপরে, খুবই ভালো লাগতেছে যে আসে আমার নিব। এরকম করতে করতে রাত্রি 9টা বেজে গেছে, ও আসে না, ফোনও ধরে না। 9টা বাজে যাও ফোন ধরছে, আপনি বসেন আমি আইতেছি, এত এত ব্যস্ত হয়েছেন কে, এই কথা কয়ে মোবাইলটা বন্ধ। তো এরকম অপেক্ষা করতে করতে রাত্রি বাজে 11:30, প্রচুর কুয়াশা প্রচুর শীত, যে কই যাবো এখন। তখন আমি কি করি, ব্রিজের উপরে যখন একদম খালি হয়ে গেছে তখন আমি ব্রিজের নিচে আইসা বসি। চিন্তা করলাম যে এখানে বসে রাখলে তো কোনো সমস্যা হইতে পারে, যেহেতু রাত্রে অনেক রাত হয়ে গেছে। পর দিকে পূর্ব পাশে দেখা যায় মানুষ হাঁটাচলা করে এবং মানুষ আছে, এই পাশ দিয়ে যাবো। মাঝে রাত মনে হয় 2:30-3টার মতো, ব্রিজের উপর দিয়ে যাইতে সিয়ার মাঝে একটা ছেলে আমারে খাড়া করেছে, খাই দাঁড়াও কই যাও কই পারে যাবো। তো কুমিল্লার বাসা আর আমাদের কিশোরগঞ্জের বাসা তো মিলে না, তখন তো একটু হলে বুঝতে পারছি যে এটা মনে হয় আমার দেশের না।
আচ্ছা
তোমাদের বাড়ি কোথায়? আমি বলি কিশোরগঞ্জ। কইখানে কেন আসছো? আমি কি আসছিলাম আগে বেড়াইতে, এত রাত করে বেড়াইতে আসছো বানি? তখন মানে আমার সাথে খারাপ ব্যবহার দেখাইতেছে, তখন দেখলাম যে আরো 3-4টা উঠে আইছে।
আচ্ছা
আসার পরে আমার কাছে কত লগে কি আছে, 2000 টাকা আছে আর মোবাইলটা আছে, কত সবগুলা দে। তখন আমি বলছি যে ভাই আমার জীবনটা নিয়ে যেতে পারেন, টাকা নিতে পারেন, কিন্তু মোবাইলটা আমি দিব না।
মানে মোবাইলটা হারিয়ে ফেললে আলটিমেটলি আপনি নাজমাকে তখন যোগাযোগ করতে পারবেন না,
ওর সাথে যোগাযোগ করতে পারবো না। এই জন্য আমি বলছি যে আমাকে মারেন খাটেন দরকার, আমার জীবনটা একবার শেষ করে দেন, কিন্তু মোবাইল পাইবেন না। লোন 2000 টাকা, তখন ওরা অনেক চেষ্টা করে আমার কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য, ওনাকে মাইর দূর করে, কিন্তু আমি মোবাইলটা দিয়ে নাই। পুলিশে মনে কেমনে কেমনে দেখছে নিচে তেইখা যে উপরে মনে কোনো গ্যাঞ্জাম চলতেছে, আইসা সরাসরি হাতে হাতে ধরছে, কিন্তু ছেলেগুলার পুলিশে কোনো কিছু বলে নাই। পুলিশের সামনে দিয়ে সুন্দরভাবে ছেলেগুলা হেঁটে গেছে, কিন্তু পুলিশে কোনো কিছু বলে নাই। তখন মনে করেন আমার অবস্থা খারাপ, নাক দিয়ে রক্ত বাড়িতেছে, টোটের দিক দিয়ে রক্ত বাড়িতেছে। পুলিশে নিচে নিয়ে আসেন, আমাকে বলতেছে যে বাড়িতে চলে যাওয়ার জন্য। কাশপুরে কাছাকাছি এর মধ্যে নাজমা আবার ফোন দিয়েছে আমার, যে ভাই আমি তো আইতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন, 15 দিন পরে আপনার দেখা করবো না। তখন আমি তোমার যদি দেখা করার ইচ্ছা থাকে তুমি ডাইরেক্ট বাড়িতে আসো, কইতেছে বাড়িতে থাকবো না ঢাকা বাসা নেওয়ার জন্য। আবার আমি ডেমরা বাসা নিই, ডেমরা বাসা নিয়ে দেয়াইতেছে ভাই এদিকে জায়গা চিনি না, কোনো কাজ কাম বাবু করতে পারি না। তারপরে আমি 500 টাকা দিয়ে একটা যেটা ঢাকা বলা হয় সেনি, এটা কিনা ভাই আমি মনে করেন যে বড় এর আসার কামরাঙ্গা আসার এগুলো 4-5 পদের আসার বানাই আমি বিক্রি করে মনে করেন ওর সংসারটা আমি চালাইতেছি। 10-12 দিন পরে আমি আসার নিয়ে গেছি, সন্ধ্যার দিকে আইসা দেখি ও রুমে নেই, ও কাপড় চোপড় নিয়ে চলে গেছে। 2-3 দিন পরে যোগাযোগ হয়েছে, জিজ্ঞাসি কোথায়, বলছোর বোনের বাড়িতে। যাই হোক এরকম ভাবে দিন কাল যাইতেছে, আবার 1-1.5 মাস পরে আবার কইতে চাইবো, আবার আমি ঢাকা মিরপুর 1 নম্বরে বাসা নেই, লালবাগে কাজ করি, ঢাকা মিরপুর 1 নম্বর প্রতিদিন সকালে আসা যাওয়া করি। তো আস্তে আস্তে আমি জিনিসপত্র কিনতেছি, ফ্যান কিনলাম, হাড়ি পাতিল কিনলাম, তুষক কিনলাম। তো 10-15 দিন পরে আবার আমার সাথে এরকম একটা পলিটিক্স কাটায় চলে গেছে, যার এত ভালোবাসি, যার জন্য রাতে রাত আমার খাটাই অগমা, কিন্তু হ্যাঁ আমার সাথে কেন এরকম করে। ওর মোবাইল থেকে আমি সবগুলো নাম্বার রেখে দিয়েছিলাম, একটা নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে আমি বলতেছি যে নাজমা আফা আছে, আপনি নাজমার কি হন? আমি কি, আমি তো নাজমার ভাই। আপনি নাজমার ভাই হন, আপনার কথা তো নাজমার দেশের মতো লাগে না। আমি কি এটা কোন জায়গা, এটা বিক্রমপুর। বলতেছি তো আপনি নাজমার কি হন? আমি নাজমার ননস হই, নিয়াসিনের ফুপু আমি। তখন আমার সম্পূর্ণ ঘটনাটা আমি ওর কাছে বলি, আকবরের বোনের কাছে, যে নাজমার ননসের কাছে। বলার পরবর্তীতে দিনে অনেক গ্যাঞ্জাম হয়, ওরা বলতেছে নাজমা রেহানে রাখবো না। তো নাজমা আমার কইতেছে ঢাকা চড়াইল আসেন, আমি চড়াল আইতেছি। তো আমি চড়াল গেছি, চড়াল যাই রাত্রে 2টা বেজে গেছে, কিন্তু আর আসে নাই। তখন ওর গ্রামের মেম্বারের কাছে আমি যোগাযোগ করি, উনি আমাকে বলছে সব ঘটনা। নাজমাকে প্রথম নাজমার গ্রামে বিয়া দেয় ওর বাপ মা, 3 বছর একটা ছেলে রেখা ঢাকা তেজগাঁওয়ের এক ছেলের সাথে পালাই আসছিল, তখন নাজমার বাপের নাজমারে বাড়ির থেকে ত্যাজ্য করে দিছে। ওই ছেলের কাছ থেকে গেছে যে বিক্রমপুরে আকবরের কাছে বর্তমানে যে জায়গায় আছে, আকবরের কাছ থেকে আইসে আমার এখানে। ওর আপন চাচাতো বোন বলছে যে কো আপনি আমাদের বাড়িতে আসছিলেন যে একদিন রাত্রির বেলা, এত রাত্রে সকালবেলা চইল গেলেন, বললেন যে আবার আসবেন আর তো আসলেন না। আমি কই তোমার আপনি, তোমাদের বাড়িতে আমি জীবনে যাই নাই। কো কেন, রাত্রি 12টা বাজে আপনি আসেন নাই, বলছেন না যে আপনার বাড়ি কিশোরগঞ্জ, আপনার নাম পারভেজ, দেখতেছি ওর কথা আর নাজমার কথা এক হয় কিনা। তোমার বোন কি সত্যি সত্যি আইছিল? ওর মার সাথে মনক্ষণ কথা বলছিল, মাও বলছে যে হ্যাঁ বাবা আসছিল আমাদের বাড়িতে, আমি তো জানি না সে যে এত খারাপ হয়ে গেছে। তখন মনে করেন আকবরের কাছে তাহে এক মাস, আমার কাছে এসে তাহে পনেরো দিন, কিন্তু আমার কাছে বলে বোনের বাড়িতে, একবারের কাছে বলে যে বোনের বাড়িতে, একবারের নাম্বারও আছে আমার কাছে, একবারের কাছে যাচাই করে দেখতে পারেন। এরকম ভাবে ওর দিন কাল কাটাইতেছে প্রায় চার মাস, যে আমার চোখে দোলা দিতেছে, একবারের চোখে দোলা দিতেছে, একবারের সাথে রাগ করে চলে যা যে আমার কাছে যায় পনেরো দিন কম থাকে, আবার আমার কাছ থেকে পলাইও যায় প্রায় সময়, তুই তো তোর আগের বউ আনবি, হঠাৎ করে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, এরকম ভাবে একবারের কাছে যা। এসব জানাজানি হওয়ার পরে আমি বলছি যে আমি যেহেতু ওর জন্য সবকিছু শেষ করে দিছি, আমি ওরে রাখবো, তখন একবারে বলছে যে একবারে রাখবো না। তখন আকবরের বাড়িতে নাকি ও গলায় ফাঁসি নিছে, তো এইসব বয়ে আকবরে রাখছে। কিন্তু ওর মায়া আমি বলতে পারি না, যখন প্রথম প্রথম বিয়ে পরে বিদেশ থেকে আসি, এইসব মায়াটা আমি বলতে পারি, দেখে ওর আমি অনেক ভালোবাসি। রোজা ঈদের চার দিন পরে আমার এনে চলে আইব, তো এরকম একটা পেস লাগাই আর আসতে চায় না। তখন আমি একটা রাস্তায় একটা বিজ্ঞাপন দেখি কালাজাম কবিরাজ, যে
কবিরাজের কাছে গিয়ে বশীভূত করে হলো তাকে ফিরে নেওয়ার চেষ্টা করবে।
হ্যাঁ
আচ্ছা, সেটা করেছেন আপনি, রেজাল্ট কি দাঁড়িয়েছে?
যাওয়ার পরে বলতেছি সাত হাজার টাকা করেছে।
না না না, আমি জানি কি করবে তারা, ওগুলো নিয়ে আমার গল্পটা বড় করছি না, আপনি বলেন কি রেজাল্ট কি দাঁড়িয়েছে? আপনি তো করেছেন
রেজাল্ট। আমি রিক্সা চালাই আর আমি সাত হাজার টাকা দিছি, কিন্তু আমার একটাকেও কাজে লাগে নাই। কুমিল্লারই আরেকজনে বলতেছে যে সাড়ে ছয়শ টাকা দাও, আমি তোমার চোদ্দ দিনের ভিতরে কাজটা করে দিব, জুবাইর কবিরাজ। তো সাড়ে ছয়শ টাকা মনে করেন ওরা আমি দিই, আজ পর্যন্ত দেখা দিতেছে দশ পনেরো দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই।
শুনেন, আপনি এত কিছুর পরও, এত ভুল দেখার পরও ওকে আপনি কেন চাইছেন আপনার জীবনের জন্য, এটা আপনি আমাকে পরিষ্কার করেন।
ওর ব্যবহার, যে প্রথম যে ব্যবহারটা করতো আমার সাথে ভালো লাগতো, আরেক কথা হয়েছে যে ওর জন্য আমার সম্পূর্ণ সবকিছু শেষ।
যার জন্য আপনার সবকিছু শেষ, যার জন্য আমি যতদিন, আপনি এখন রিক্সা চালান ঢাকা শহরে তাই না, যে মানুষটা আপনার কাতারে থেকে মোটামুটি অবস্থা সচ্ছল হওয়ার কথা ছিল, সেই মানুষটা আপনার জীবনটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল, এত এত অপমান করলো, তারপরে ওই মানুষটার পিছনে আপনি কেন পড়ে আছেন?
প্রথম কথা হচ্ছে কি যে ভাই আমি ওরকম ভুলতে পারি না, আমি শত চেষ্টা করি ভোলার জন্য,
এই যে না ভুলতে পারাটা এটা হচ্ছে এক ধরনের রিলিউশন।
আমার কিন্তু এরকম চেহারা ছিল,
আমি জানি আপনাকে, সে কারণেই আমি হ্যালো 8920 তে আপনাকে নিয়ে আসছি। এটা শুধু আপনার পরিস্থিতি না, বাংলাদেশের অনেক ছেলেমেয়ের পরিস্থিতি হচ্ছে এটা। এবং যতই পরামর্শ দিই না কেন প্রিয় শ্রোতা, আপনারা যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন, কোনো পরামর্শই কাজে লাগবে না, কারণ এই ইমোশনাল স্টেজটা এত ভয়াবহ, যে মানুষ আপনাকে লাভ করে না ওই মানুষটা যদি আপনাকে অবজ্ঞা করা শুরু করে, ওই মানুষটাকে যদি আপনি না পান, কিন্তু ওই মানুষটা অন্য কারোর সাথে যাচ্ছে এটা যদি আপনি জানেন, তাহলে ওই মানুষটাকে পাওয়ার জন্য আপনার ভেতরে যে আকুলতা বা যে ঝড় তৈরি হবে সেটা কোনো কাউন্সেলিং এ থামা ইজ রিয়েলি রিয়েলি টাফ। আমি শুধু একটা কথা বলি আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটা হলো বিলিভ আল্লাহ, আপনি যতই লাফালাফি করেন, যতই মানে হ্যাসরাইসি করেন না কেন, নিজের প্রতি যতই ক্ষতি করেন না কেন, উল্টাপাল্টা যাই করেন না কেন, কোনো লাভ হবে না। সে যদি আপনার দিকে ফিরে না আসে, বরং ফিরে আসার সম্ভাবনা একটাই আছে, যদি আপনি নর্মাল থাকেন এই সময়টাকে, স্মার্টলি ডিল করেন নিজেকে, না তুমি আছো না, তুমি নাই আমার জীবন, তো কি হয়েছে, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আই ক্যান মুভ মাই সেলফ, আমি নিজের মতো করে ভাবতে পারি, তোমাকে ছাড়া আমার জীবন অসহায়, এই ধরনের কথা ওই লোকের কাছে গিয়ে জীবনও বলবেন না। নিজেকে কন্ট্রোল করুন, ধৈর্য ধরুন, ও যদি ফেরে আপনার স্মার্টনেস এর কারণে আপনার কাছে ফিরবে, আর যদি না ফেরে তাহলে একটা জিনিস জাস্ট বিশ্বাস করুন, সর্বোচ্চ ছয় মাস কিংবা এক বছর লাগবে আপনার ওকে ভুলে যেতে, কারণ আপনি যেই ভুলগুলো ওর এখন দেখতে পাচ্ছেন না, যে ইমোশনের কারণে আপনি ওর পিছু পিছে ছুটছেন, এক বছর পরে মন অটো আপনার এই ইমোশনগুলোকে ডিলিট করে দিয়ে ওর ভুলগুলো সামনে নিয়ে আসবে, অথবা এক বছর পরে হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এমন কোন মানুষকে আপনার সামনে এনে হাজির করে দেবেন যে আপনার হয়তো মনে হবে যে আপনি বৃথা সময় নষ্ট করেছেন এই মানুষটার পেছনে, কারণ যে মানুষটা কন্টিনিউয়াসলি আপনাকে খারাপ রাখছে, আপনার জীবনটা তো একটাই, আপনি কেন তাকে সময় দেবেন? এগেইন আই এম রিপিটিং, কেন তাকে সময় দেবেন? সমাজের এই সমস্যাগুলো প্রত্যেকটা লেভেলে আছে, কি উঁচু কি নিচু কি মধ্যবিত্ত, সব জায়গাতে আছে। আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ কেউ হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যাই, কেউ কেউ হয়তো মুরব্বজনের কথা শুনি, কেউ হয়তো বন্ধুর কথা শুনি, কেউ হয়তো ড্রাগ নেই বিপথে যাই, কিন্তু এরা এমন মানুষ, এরা দিন এনে দিন খায়, এরা রিক্সা চালাতে চালাতে কার কাছে যাবে, এরা ঘন্টার পর ঘন্টা কাজ করে দিন রাত চব্বিশ ঘন্টা, রাতের বেলা গিয়ে মন খুলে কথা বলার মতো মানুষ পায় না, এদের জন্য হ্যালো 8920 আছে, শুধু এদের জন্য না সবার জন্য। সো ইউ ক্যান কাম, আপনি আসতে পারেন এবং বলতে পারেন, বলার সুযোগটি আমরা দিয়ে রেখেছি আপনার জন্য। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
কাছে কবু শুধু কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দু প্রেম বড় মধু। আছে কভু সুদূর। প্রেম যেন নদী ভাঙে আর গড়ে জীবনের দুটি কুল ঘিরে, ভাঙা গড়া খেলা খেলে সারা বেলা, তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে, মিলনের গান গায় বিরহের কান্নায় হৃদয়ে বাজায় নূপুর। ভাঙা গড়া ছন্দে কখনো আনন্দে কখনো যে সুর বিধূর, কাছে কভু সুদূর, কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর, প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। প্রেম যেন নারী আলো আর ছায়া জীবনের নীলাকাশ ঘিরে, কখনো সে মায়া কখনো আলেয়া, মায়াবিনী দুটি আঁকি তীরে, ছায়া ছবি একে যায় সুখে দুঃখে জঞ্জায় আকাশে মেঘের সিঁদুর, প্রেম প্রীতি দ্বন্দ্বে বকুলের দ্বন্দ্বে হরে সে সকাল দুপুর, প্রেম বড় মধু কভু কাছে কভু
সুদূর। Close Up presents Hello 8920 Close Up, the closer the better,
exclusively on FusionBD.com.